نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الحمد لله الحمد لله আমাদের অনেক বড় সৌভাগ্য যে যারা আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে দাওয়াত পেয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসাবে সৌভাগ্য দান করেছেন, তাদের সাথে আমাদের এই মিলে বসা এবং হজের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার এই সৌভাগ্য আমাদের হচ্ছে, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাদের উপরে হজ ফরজ, অর্থাৎ যার কাছে প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ সম্পদ রয়েছে, যে সম্পদ দ্বারা তিনি বাইতুল্লাহ শরীফে যেতে পারেন, আবার আসতে পারেন, এবং এই সময়ে তার পরিবারের ভরণ পোষণ হয়ে যায়, এবং শারীরিক সামর্থ্য রয়েছে, অর্থাৎ তিনি যাওয়ার সামর্থ্য রাখেন, হাওয়াই জাহাজে হোক বা সোয়ার হওয়ার ভ্রমণ করার ক্ষমতা রাখেন, শারীরিকভাবে সক্ষম, আর্থিকভাবেও সক্ষম, তার উপরে হজ ফরজ। জেনে রাখা দরকার যে এমন কেউ হতে পারেন যে যাকে প্রথমবারই হজে যাচ্ছেন কিন্তু অফিস থেকে তাকে এটা পাঠানো হচ্ছে, সরকারিভাবে তিনি হজে যাচ্ছেন, তো তিনি হয়তো ভাবছেন যে আমার নিজের কাছে তো এই সামর্থ্য নেই, অফিস আমাকে পাঠাচ্ছে, সরকারিভাবে আমি যাচ্ছি, তাহলে আমার এই হজটা ফরজ হজ হবে কি না। তো এই সম্পর্কিত মাসালা হল, আপনাকে আপনি যে হজের ব্যাপারে সামর্থ্যবান হচ্ছেন এটা কিভাবে, অর্থাৎ নিজের পকেটে টাকা খরচ করে যে গেলেই শুধু হজ ফরজ আদায় হবে, না হলে হবে না, এমনটি মাসলা না। হ্যাঁ, বদলি না হলেই হলো, বদলি হজ ছাড়া যদি কেউ কোনো সন্তান তার বাবার কাছ থেকে টাকা পেয়েছে, বাবা বললেন যে ঠিক আছে তুমি যাও হজে, আমি পারছি, কোনো বন্ধুকে বললেন যে ঠিক আছে তোমার হজের সমস্ত খরচ আমি দেবো, তুমি হজে যাও, অফিস বলল, অফিস থেকে সে ব্যবস্থা হলো, সরকারিভাবে ব্যবস্থা হলো, যেটাই হোক, তিনি যদি হজের নিয়াত করে ফেলেন, অর্থাৎ ফরজ হজের নিয়াত করেন, তাহলে নিয়াতের দ্বারা তার ফরজ হজ আদায় হয়ে যাবে। এমনকি মাসালা রয়েছে যে তিনি যদি নফল হজ ইচ্ছাকৃতভাবে নিয়াত না করেন, তাহলে এমনি হজে যাচ্ছেন, তাহলে এটা অটোই ফরজ হজ আদায় হয়ে যাবে এটা দ্বারা। হ্যাঁ, তো সুতরাং নিয়াত করে নিলে আরো ভালো, যেটা অটো আদায় হয় সেটাকে যদি নিয়াত করে নেওয়া হয় তাহলে আর একটু ভালো হলো না। তাহলে যাদের প্রথম হজ তাদের এটা ফরজ হজ, এটা খেয়াল করতে হবে। আর ফরজ হজ এটার মাসলা মাসাইল সহ জানলেই তখন ফরজ হজটা যথাযথভাবে আদায় হবে, এজন্য আমাদের এখানে একত্রিত হওয়া। তবে হজের ভিতরে দেখা যাচ্ছে যে সফা বাইতুল্লাহ শরীফের তওয়াফ, সফা মারওয়া দৌড়াদৌড়ি, মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, এই অবস্থানগুলো শুধুই যদি মানে মিনায় থাকা হলো, একটা মাঠের ভিতরে সমস্ত হাজি সাহেবরা একত্রিত হয়েছে, এটাকে বাহ্যিক অবস্থা দেখলে তেমন কিছুই আপনি খুঁজে পাবেন না। আরাফার ভিতরে সব হাজি সাহেব জমা হয়েছে, বাহ্যিকভাবে একে যদি কেউ উপলব্ধি করতে চায় যে এর ভিতরে কি আছে, মিনার দিনের চেয়ে আরাফার দিন গুরুত্বপূর্ণ কেন, এটা বাহ্যিক অবস্থা দেখলে বুঝে আসবে না। মিনার ময়দান আরাফার ময়দান প্রায় কাছাকাছি, বা মুজদালিফার ময়দান আর আরাফার ময়দান কাছাকাছি, অনুভূতিটা বড় দামি জিনিস। হাদিস শরীফের ভিতরে বক্তব্য যেটা হাদিস শরীফে এসেছে যে শিখানো হয়েছে, এটা বড় দামি জিনিস। হাদিস শরীফের এসেছে আল হজ্জু আল আরাফা, হজ হলো আরাফা, তাহলে হজের এতগুলো কাজ, কিন্তু আরাফার ময়দানে অবস্থান করাটাকেই হজ বলা হয়েছে। ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ওই সময়টা কোনো হাদিসাব যদি এক মুহূর্ত ওই আরাফায় অবস্থান করে তার হজ হয়ে যাবে, এত গুরুত্বপূর্ণ জায়গা আরাফা। তাহলে হজের আরকাম, এর আরকান এবং আহকামগুলো অনুযায়ী এবং আল্লাহ তাআলার মদদ এবং আল্লাহ তাআলার সাহায্য এবং তিনি যে ক্ষমা করবেন, এই সমস্ত দিক থেকে এই সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ। হজের ভিতরে কিছু না কিছু, যেহেতু হজের ফজিলত কি, যে হাদিসের ভিতরে এসেছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, হজ কার জন্য বলি আমরা, হজ কার জন্য, আল্লাহর জন্য, কোনো জিনিস না যে না আমি হাজি সাহেব নাম হবে, হাজি নাম লিখবো, আলহাজ নাম লিখবো, ইত্যাদি উপাধি অর্জন করবো, না, হজ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো ইবাদত আল্লাহর জন্য করা, এটাই হলো ইবাদতের মূল নিয়াত। কোনো মাখলুককে দেখানোর জন্য যদি হয় তাহলে এটাকে শিরক বলে, এটাকে রিয়া বলে। এই জন্য হাদিস শরীফের এসেছে, কোরআনে কারিমেও এসেছে মান হাজ্জা লিল্লাহি, হাদিস শরীফের এসেছে মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য হজ, সমস্ত পুরস্কার ওই ব্যক্তির জন্য যে আল্লাহর জন্য হজ করে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল অশালীন কথা এবং কাজ করল না এবং গুনাহ করল না। শর্ত কি? মান হাজ্জা লিল্লাহি, প্রথম হলো একটা পজিটিভ শর্ত, একটা হ্যাঁ মুসবত শর্ত, সেটা হলো কি, যে আল্লাহর জন্য হজ করলো এবং সেখানে দুইটা কাজ থেকে বিরত থাকলো, অশ্লীল অশালীন কথা কাজ থেকে বিরত থাকলো, গুনাহ থেকে বিরত থাকলো। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, সে হজ থেকে যখন ফিরবে এভাবে ফিরলো যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় হয়ে, একবারে আজ যে শিশু ভূমিষ্ঠ হয়েছে ওই ব্যক্তি সেভাবে ফিরে আসলো, এত পুত পবিত্র এবং পাক সাফ হয়ে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। কত বড় সৌভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে, কত বড় সৌভাগ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন যে আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা এইভাবে পবিত্র করবেন। পবিত্র হওয়া, গুনাহ মাফ হওয়ার তো অনেক ধরন আছে, কিন্তু হাদিসের ভিতরে সবচেয়ে যে এটা দামি শব্দ এসেছে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, আরো দু একটা জায়গার ভিতরে এই ধরনের কি আছে, পুরস্কারের কথা আছে, কিন্তু হজের ভিতরে এটা প্রথম পুরস্কার, এটা রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, সে ফিরে আসবে এত পবিত্র অবস্থায় যেমনি ভাবে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেদিন যেমন সে পবিত্র ছিল। রাজাআকা ইয়াউমিন, সে ফিরে আসবে ওই দিনের ন্যায়, ওয়ালাদাতু উম্মু, তার মা যেদিন তাকে জন্মদান করেছেন। ব্যক্তি 70 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, কত গুণা, কিন্তু সে ব্যক্তি যখন দুনিয়াতে এসেছিল তখন তার কোনো গুণা ছিল না, প্রথম দিন, ওই রকম প্রথম দিনের ন্যায় ফিরে আসবে যখন সে আরাফা করে ফিরে আসলো। তো কত বড় সৌভাগ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। একজন মানুষের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো এটা, যে ক্ষমা পেয়ে যাওয়া। ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাত দেওয়া হলো, তার মানে হলো ক্ষমা করে দেওয়া হলো। কেন? ক্ষমা করলেই তো সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে যখন ক্ষমা পাবে তখনই তো। তো ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন তখন সে কামিয়াব হলো। কামিয়াবি দুনিয়াতে মানুষ অর্জন করতে পারে না, সব পোস্ট পদবি ইত্যাদি বিভিন্ন ধরনের অবস্থা, এটা কামিয়াবির একটা অংশ, কিন্তু চূড়ান্ত কামিয়াবি হবে যখন না সে ক্ষমা পাবে। কিন্তু সে ক্ষমাটাও দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি সৌভাগ্য করেছেন, যে এই হজে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কেন নেবেন আমাদেরকে, কেন নেবেন, যে একবারে ওই দিনের মতো সদ্য ভূমিষ্ঠ শিশু যেমনিভাবে পবিত্র, ওইরকম পবিত্র করে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন আমাদের দেশে, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন আমাদেরকে। জি, তৌবা করলে, তৌবা করলে ক্ষমা হবে, হজটাই ক্ষমার জন্য। হজটা কিসের জন্য? ক্ষমার জন্য। সকলে ক্ষমা পাবে কিনা তা তো আমার এখানে তো ক্ষমার আদালত না, আদালত লোক না, আমরা হাদিসের তর্জমা বললাম। রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য। যদি এখন কেউ যদি দেখেন কথার কথা বলে যে উনি যে প্রশ্ন করলেন প্রশ্নটা একটা মর্ম আছে, এই জন্য প্রশ্নের জবাবও আমি দিচ্ছি। সেটা হলো যে কেউ বোনের মিরাজ দেয়নি, এমন সে ভাবলো যে হজ করতে গেলাম বোনের মিরাজ না দিয়ে বোন আর মিরাজ দিবে না। এখন সে হজ করতে গেছে যে সব হুজুর তো বলছেন সব গুণা মাফ হয়ে যাবে, তাহলে এই কথা বলা হয়নি। বলা হয়েছে এই কথা যে তৌবা করতে চায়, সে ক্ষমা পেতে চায় যে, এবং ক্ষমার জন্য সে নিজে প্রস্তুত হয়েছে, হজ করেছে, হজ করেছে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাকে তার পাওনা সব আদায় করার তৌফিকও দিবেন। এটা হলো দামি কথা। সেটা হলো আল্লাহ হজ করলো তার বুঝ আসেনি, কিন্তু আল্লাহ তাআলা তার হজ কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা তাকে তৌফিকও দিবেন দুনিয়াতে এসে। হজ থেকে এসে অনেক মানুষের জন্য বোনের মিরাজ দিয়ে দেয়, হজ থেকে এসে অনেক সময় সে মানুষের পাওনা আদায় করছে। কেন? আমি হজ করে এসেছি, আমি আগে এই সমস্ত কাজ করতাম, এখন আর করব না। এখন থেকে সে ভালো জীবনযাপন করে, এখন তার নেক্সট জিন্দেগি করে, আর পিছনে গুলো প্রায়শ্চিত্ত করতে চেষ্টা করে। তার ক্ষমা হবে কি না না হবে? হ্যাঁ, এই ক্ষমা হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন তাকে সুন্দর জীবনও দিবেন। এর অর্থ নয় যে ক্ষমা হয়ে গেল আবার সে আগের মতোই থাকলো। এই জন্য হজ কবুলের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন হজ কবুল হয়েছে কার, যা যার ভিতরে একটা পরিবর্তন দেখা যায় তার হজ কবুল হয়েছে। এই কথাও আছে, ওলামায়ে কেরাম এই কথা বলেন যে হজের পরে হজ যদি যথাযথভাবে আদায় না করে অনেক সময় হজের পূর্বের যে গুণাগুলো আছে ওগুলো আরো বেশি জেগে বসে। আর যদি হজ কবুল হয় তাহলে তার ভিতরে কবুল হওয়ার একটা লক্ষণও তাকে দেখা যাবে, তার জীবনের ভিতরে বড় ধরনের একটা আমূল পরিবর্তন দেখা যাবে। নেক পথে চলবে, সৎ পথে চলবে, জুলুমের পথ পরিহার করে চলবে। হাদিসের ভিতরে এসেছে আল হুজ্জাজ ওয়াল উমার আব্দুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হজকারীগণ এবং উমরাকারীগণ আল্লাহ তাআলা প্রতিনিধি দল, ওয়াফদুল্লাহ আল্লাহ তাআলা প্রতিনিধি দল। দেখেন এই জামাতের ভিতরে জামাতকে কত দল আছে, কিন্তু সে দলকে আল্লাহর প্রতিনিধি দল বলা হয়, ওয়াফদুল্লাহ বলা হয়। এখানে হজে যে যাচ্ছে উমরাকারী হজকারী তাদেরকে ওয়াফদুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, তারা তার ডাকে সাড়া দিয়েছে। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাআলা তাকে তাদেরকে ডেকেছেন, তারা তার ডাকে সাড়া দিয়েছে। ওয়াসআলুহু ফাআতাহুম, ডাকলেন তার ঘরে, কেন তার ঘরে ডাকলেন, আমরা সাড়া দিলাম তার ঘরে গেলাম, কেন? ওয়াসআলুহু ফাআতাহুম, তারা সেখানে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা তার চাওয়া পুরো করবেন, এই জন্য নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন যে এই সফরের ভিতরে আপনি এমন এমন দোয়া করছেন যেগুলো এসে এখানে কবুল হয়ে গেছে। অনেক বছর ধরে দোয়া করতেছেন সেটার এখন কবুলের লক্ষণ পাননি, কিন্তু এই সফরটা এমন সফর যে সফরের ভিতরে দোয়া করেছেন পরে দেখেছেন যে কবুল হয়ে গেছে। এত স্পর্শকাতর এই সফর, এত দামি সফর, এটা কবুল হওয়ার সফর। এই সফর হলো, এই জন্য আমরা বলি যে সফরের ভিতরে বাজেট নিয়ে যান, আপনি নিজের হেদায়তের বাজেট নিয়ে যান, সন্তানদের হেদায়তের বাজেট নিয়ে যান, স্ত্রী প্রয়োজন সন্তান সন্ততির হেদায়তের ফয়সালা করে নিয়ে আসেন, এবং আরো ইমানের সাথে মৃত্যুর ফয়সালা করে নিয়ে আসেন, সবচেয়ে বড় বড় বিষয়। হ্যাঁ, দুনিয়াবি জিনিস চাইতেও কোনো সমস্যা নেই। হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কী রহিমাহুল্লাহ তাআলা কি চেয়েছিলেন, আল্লাহওয়ালারা কি চেয়েছিলেন? হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কী রহিমাহুল্লাহ তাআলা বাইতুল্লাহতে গিয়ে দোয়া করেছিলেন, কুই তুসে কুই কুছ মাংতা হয় এলাহি মাই তুসে তলবগার তেরা, আয় আল্লাহ তোমার কাছে এখানে কত মানুষ কত কিছু চায়, আমি তোমাকে চাই। কি চেয়ে বসলেন? যে আয় আল্লাহ আমি তোমাকে চাই, তোমার সন্তুষ্টি চাই। কত বড় দামি জিনিস চেয়ে বসলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে যার আল্লাহ তাআলা হয়ে যান, যার জন্য আল্লাহ খুশি হয়ে যান, তার জন্য সব হয়ে যায়, আসমান জমিন সব তার, কারণ আল্লাহ খুশি হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে হজের গুরুত্ব কতটুকু। এটা মুসনাদে বাজ্জারে হাদিসটি এসেছে, মাজমাউ জাওয়াইদে হাদিসটা উল্লেখ হয়েছে, হাদিসটা রিত হয়েছে। তো হজকারী এবং ওমরাকারীগণের একটা বড় কাজ হলো দোয়া। মিনাতে আরাফা মুজদালেফা কোনো দোয়া নির্ধারিত নাই, অর্থাৎ ফরজ ওয়াজিব দরজার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সব নবীর দোয়া ছিল আরাফাতে, বাইতুল্লাহর সামনে ছিল এই দোয়া। কিন্তু হজের ভিতরে বাকি সময় কি কাজ, বাকি সময় কি কাজ? বাকি কাজ হলো ওই যে ওয়াসালু ফাতম, আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, তারা তার ডাকে সাড়া দিয়েছে, তারা চাইবেন আল্লাহ তাআলা তার চাওয়া পুরা করবেন। দুনিয়া এবং আখরাতের যত চাওয়া সব এই হজের ভিতরে, হজের প্রাণ। এই জন্য কোনো আরবি দোয়া কোনো মেনশন করা হয়নি, এটাকে নির্ধারিত করা হয়নি, নির্ধারণ করা হয়নি যে আরবিতে চাইতে হবে। আপনার মনের থেকে আপনি আল্লাহর কাছে চান, শুধু গুনার দোয়া না করলেই হলো, সব দোয়া আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। হজের ভিতরে কোরআন কারীমের ভিতরে এসেছে যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই হজের মাস সমূহে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজের মাস সমূহে যার উপরে হজ ফরজ হলো, অর্থাৎ আপনারা আমরা যাদের উপর হজ ফরজ হচ্ছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নসিহত করছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি, হজের ভিতরে তিন জিনিস থাকা যাবে না, তিন জিনিস মুক্ত হয়ে হজ করতে হবে। হজে খাওয়া দাওয়া পোশাক আশাক ইত্যাদি সব আপনি ই করতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো খাওয়া নিষেধ নাই, বাকি তিন জিনিস নাই এখানে। কি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। অশ্লীল অশালীন কাজ নেই, এমনকি নিজের স্ত্রীর সাথে একান্ত কথাও নেই, রাফাস এটাকে অন্তর্ভুক্ত করেছে। ওয়ালা ফুসুকা, কোনো গুনাহ নেই, গীবত শিকায়ত ইত্যাদি বিভিন্ন ধরনের যত গুনাহ আছে, চোখের গুনাহ থেকে জবানের গুনাহ থেকে, কোনো গুনাহ নেই, এই গুনাহ মুক্তভাবে হজ করতে হবে, তাহলে এই হজ তার জন্য ক্ষমা নিয়ে আসবে। ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ তাআলা বলেন যে হজের ভিতরে কোনো ঝগড়া ঝাটিও নাই, ঝগড়া বিবাদ নাই। তা ঝগড়া বিবাদ কি এটা সওয়াবের কাজ না গুনার কাজ? তা ফুসুকার ভিতরে তো আগে আছেই, আগে ফুসুক বলেন যে হজের ভিতরে কোনো কি নাই, গুনা নাই, তো গুনার ভিতরে তো ঝগড়া বিবাদ আছেই। কিন্তু আবারও ভিন্ন করে আল্লাহ তাআলা আবারও বললেন যেন আমরা সকলেই হজের ভিতরে এই জিনিস থেকে বিশেষভাবে বেঁচে থাকতে পারি, কেন ক্ষেত্র এমন চলে আসে, গরম হয়ে যায়, মানুষ গরম হয়ে যাচ্ছে। আমাদের এখানে গতবার হৃদরোগ ইনস্টিটিউটের একজন ডক্টর, ডক্টর অপু সাহেব, ভালো নাম কি, সাইদুর রহমান সাহেব, উনি আমাদের এখানে ট্রেনিং করলেন। তো আমি বারবারই এই ট্রেনিংয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা রাখি যে ঝগড়া বিবাদ মুক্তভাবে আমরা হজ করতে পারবো কি না আমরা চিন্তা করে দেখি, পারবো আমরা সবাই এই কথা কি আমরা, তাহলে না এই ট্রেনিং, ট্রেনিংয়ে শুধু মাসলা মাসাল শেখানো হবে তা না, হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে শিখে যাব। সেটা হলো যে হজের ভিতরে আমি সবর করব, আমি আমি রাগ করব না, আমি আরেকজনের উপর চড়াও হয়ে যাব না, আমরা কি পারবো সেটা? তো ডাক্তার সাইদুর রহমান সাহেব উনি বলছিলেন যে সিনিয়র ডাক্তার উনি কার্ডিওলজিস্ট, তো তিনি বলছিলেন যে হুজুর এখান থেকে আমি শিখে গেলাম যে হজের ভিতরে কোনো ঝগড়া বিবাদ নাই, গতবারই হজ করেছেন উনি। তো তিনি বললেন যে মিনাতে গিয়ে দেখছি দেখছি যে সব অনেক মানুষই অনেক গরম হয়ে গেছে, আমি তাদেরকে থামাচ্ছি। উনি নতুন মানুষ, একবারই নতুন, একবার খুব দিনদার অনেক আগ থেকে, তা বিষয়টা না, হজ দিয়ে ওনার দিনদারি শুরু। কিন্তু উনি বলছেন যে মিনাতে আমি অনেকজনকে থামাচ্ছি যারা আগে অনেক দিনদার, দিনের উপর চলেন আগে থেকে, পুরনো দিনদার, তাদেরকে আমি থামাচ্ছি। এটা দেখলাম আমাদের সাথে এক ঘটনা হয়েছিল, যে ওনার ঘটনা আমি প্রত্যেকবারই বলি, অনেক বছর আগের ঘটনা। জেদ্দা এয়ারপোর্টে নামলাম, তো ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছি আমরা সিরিয়াল ধরে, অনেক লম্বা সিরিয়াল। তো আমি কোথায় যেন একটু এইদিকে অমনোযোগ, অন্যমনস্ক হয়েছিলাম, তো সিরিয়াল ছুটে গেছে আর কি আমার। তো আমার ওনার, উনিও আমার সামনে ছিলেন, আমি এখন ওনার সামনে চলে গেছি। তো এখন উনি আমার খুব বেশি রাগ, ওনারও গায়ে এহরাম আমারও গায়ে এহরাম আছে, উনি খুব ভীষণভাবে ক্ষিপ্ত হলেন আমার উপরে, যে সবসময় আপনারা এরকম করেন, বাংলাদেশেও করেন, এখানেও বিদেশেও করতেছেন। ওনার সাথে দেশে কখনো দেখা সাক্ষাৎ হয়নি আমাদের। তো যাই হোক, আমি বললাম যে ভাই হাজি সাহেব আসেন, সামনে আসেন, আপনি রাগ হওয়ার কিছু নাই, আপনার কাছে এহরাম আছে, আপনি রাগ হচ্ছেন কেন? তো উনি খুব ভীষণভাবে রাগ হলেন। ঘটনাক্রমে দেখা গেল যে একই রুমে সিট আমাদের, একই কাফেলার লোক, তা তো আমিও জানি না, উনিও জানে না। তো সে কাসেম ভাইয়ের সাথে মাঝে মধ্যে এখন দেখা হয়নি, গতবার একবার হঠাৎ করে ফোন দিয়েছিলাম, ওনাকে বলেছিলেন আসবেন, বলেছিলেন এই হজের পর আর দেখা সাক্ষাৎ হয়নি, সে প্রায় 8-10 বছর হয়ে যাচ্ছে আমাদের। তো উনি বললেন যে একই রুমে পড়লে এখন চোখ চাকা, মানে একটু চাউনে এদিকে তাকাতাকি করতেছি, আমিও তাকাই উনিও তাকাই আমার দিকে মাঝে মধ্যে, এমনি বাকি অন্যান্য সব কাজ হচ্ছে। পরে আমি তো প্রতিদিনই কিছু তালিম করতাম আর কি, হ্যাঁ, যে হজের মাসলা মাসাইল ইত্যাদি বিষয়গুলো কথাবার্তা বলতাম। তো কাসেম সাহেব প্রথম যা আচরণ যা ছিল, কিন্তু পরবর্তীতে এত বেশি আমাদের সাথে মহব্বত হয়ে গেল, একই রুমে যখন থাকি আমরা, হ্যাঁ, তো বেশি খুব মহব্বত হলো। উনি আমি বাইরে থেকে আসলে, রুমের ভিতরে আসলেই দেখতাম যে উনি ফল টল কেটে টেটে সুন্দর করে রেখেছেন, যে এটা খেতে হবে হুজুর আপনাকে, একবারে জোর করতেন একবারে খেতে হবে। মিনা যাওয়ার আগের দিন আবার আমরা এরকম তালিমে বসলাম, যে আমাদেরকে, আমি বললাম যে একটা জিনিস আপনাদের থেকে আমি চাই। তো বলছে কাসেম সাহেব, বললেন কি হুজুর কি চান, সেটা আপনি আমাকে বলেন, আমি একাই সেটার জন্য যথেষ্ট, আপনার কি দরকার? তা বলছেন না, সবারই কাছ থেকে চাচ্ছে, আপনারা একা দিলে হবে না। বলছে কি জিনিস সেটা? বলছে একটা জিনিস হলো যে মিনাতে গিয়ে আমরা ঝগড়া করব না। বলছে হুজুর এটা একটা কথা হলো নাকি, আমরা কি ঝগড়া করতে এসেছি মিনাতে, আমরা হজ করতে এসেছি? তো বলছেন না, এই কথা আপনি বলেন যে মিনাতে যে আমরা ঝগড়া করব না। মিনাতে ওই সিট ধরা নিয়ে আর ওইগুলো নিয়ে বেশ ওখানে ঝগড়া হয়, শুধু একটা শয়তান, কেননা মিনাতেই তো শয়তানকে পাথর মারতে হবে না, তার আগেই শয়তান পাথর মারে, কথা বলবে না শয়তান, তার হজের হজের 12টা বাজায় দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন হজের ভিতরে ঝগড়া নেই, আর শয়তান সেই ক্ষেত্র তৈরি করে দেয় ঝগড়ার, যেন তার হজের রূহ বেরিয়ে যায়। হজের রূহ, রুহানিয়াতের সাথে হজ থাকে না, ক্ষেত্র তৈরি হয়, বিশ্বাস করেন এমন ভাবে ক্ষেত্র তৈরি হয় যে নিজেই নিজের ভিতরে থাকে না, যে আরে আমি কোন সময় রাগ হয়ে গেলাম, এরকম ঘটনা হয়। বাসের সিট ধরা নিয়ে হয়, মসজিদে হারামের সিট জায়গা ধরা নিয়ে হয়, এমন এমন বিষয় নিয়ে, যেগুলো একবারে আপনি দেখবেন যে আসলে ঘটনা বাস্তব। এখানে যারা পুরান হাজির সাহেব আছেন, তারা হয়তো শুনলে আপনি বুঝতে পারছেন এখন যে কতটা বাস্তব, যে কোন সময় যে রাগ এসে গেছে নিজে টেরও পায় না, ঠিক কিনা কি বলেন? তো কাসেম সাহেব ওই হজ, মানে আমি বললাম যে আমি একটু পরে যাব, আপনারা তো কাফেলার সাথে চলে যাবেন, আমরা একটু পরে যাব। তো আমি পরে যে গেছি, যে আমি বললাম যে আমার জন্য জায়গাটাকে রাখেন, কাসেম সাহেব বললেন খুব খাতির হয়েছে বেচারের সাথে, তো আমার জন্য জায়গাটাকে রাখেন, আপনার পাশেই থাকুন। আচ্ছা ঠিক আছে। তা আমি দুপুরের দিকে যখন পৌঁছলাম ওখানে, তো দেখলাম যে কাসেম সাহেবের সিট একবারেই গেটের পাশে, একবার কর্নারে। হ্যাঁ, তো উনি আমাকে দেখা মাত্রই আমি বললাম যে কাসেম সাহেব আমার সিট রাখছেন? হ্যাঁ, আমারই সিট পায় না, আপনার সিট কি আবার? আমারও তো সিট না, আমাকে তো পারে না যে ওরা তাঁবু থেকে বের করে দেয়। ওই ওখানে আমি সিট রাখছিলাম মাঝখানে, কিন্তু ঠেলতে 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 আমাকে একবারে গেটের কাছে নিয়ে এসছে, আর পারে না যে আমাকে, শুধু আপনি একটা কথা দিছিলাম না আপনাকে, খালি না ওটা না হলে দেখতেন আজকে কি হতো, আপনি একটা কথা নিছিলেন না যে কারোর সাথে ঝগড়া করবেন না, শুধু এটার কারণে, না হলে আমার সিট ওই জায়গায় রাখছিলাম আমার, এটা গেল ঠেলতে ঠেলতে মনে হচ্ছে আমার আমার কাছে কোনো মানে শক্তি না আমার, এখন মনে হচ্ছে। তা আমি খুব ভালো করেছেন, আপনার তো সিট আছে, আমার তো তাও নাই, আমার জায়গা তো নাই, তো যেন একসাথে আমরা থাকবো, বলছে না আপনি আমার এখানে থাকবেন, বলছেন না না আপনি থাকেন আমি একটু পরে জায়গা হয়ে যায়। কিন্তু শুরুতে এগুলো নিয়ে ক্ষেত্র একটা ঘটনা বললাম, শুধু বিষয়টা হলো যে এই সফরের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে তো খুব সংক্ষিপ্ত আকিমুসসালাহ, বাস এতটুকু বল নামাজ কায়েম করো, নামাজের পূর্ণ বিবরণ হাদিসে এসেছে, কিভাবে নামাজ পড়তে হবে, তাহিয়াত পড়তে হবে, দোয়া কুনুত পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, কত বিবরণ না সব হাদিসে, না কোরআনে কারিমের সংক্ষিপ্ত বিবরণ থাকে। সেখানে কোরআনে কারিমে ওই ওয়ালা ফুসুকার পরে আবার ওয়ালা জিদালা ফিল হজ, গুনা নেই এর ভিতরে তো এসেই গেল, গুনার ভিতরে ঝগড়া বিবাদ নাই, এটা এসেই গেছে ওখানে। আবার এটা উল্লেখ করার অর্থ হলো মুফাসসিরিন কেরাম ওলামা কেরাম যেটা বলেন যে এখানে বিশেষভাবে লক্ষণীয় হজের ভিতরে যে ঝগড়া বিবাদ থেকে বেঁচে আমাকে হজটা করতে হবে, আমরা কি পারবো ইনশাআল্লাহ? এইটা আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ হজ দামি হজ হবে, ইনশাআল্লাহ হজ অনেক দামি হবে এবং অনেক মূল্য রাখবে আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, এবং সে এখানে কোনো অশ্লীল অশালীন কথা কাজ করেনি এবং গুনার কাজও করেনি, ঝগড়া বিবাদ করেনি, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, সে ফিরে আসবে ওই দিনের মতো যে দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, অর্থাৎ তার মার রেহম থেকে সে দুনিয়াতে এসেছে, সেই দিনের মতো তাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন যদি সে এই শর্তগুলোকে মানে। হজের ভিতরে কিছু কষ্ট হজের ভিতরে এখনো আছে, যে কষ্টগুলো আপনি যদি দেখেন একটু পিছনের দিকে যান, মিনার ভিতরে এই যে পাথর মারা হয়, এখানে কি শয়তান বাধা আছে যে শয়তান পাথর মারা হয়? ঘটনা কি, ওই যে ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, এত বড় হুকুম জবাই, নিজ সন্তানকে জবাই করতে হবে, এই এই আহকাম তো মিনাতে পালিত হয়েছে, এত বড় কুরবানির জন্য যাচ্ছেন, এদিকে শয়তান মানে এসেছে যে যেন এত বড় আহকাম পালন করতে না পারে, এই জন্য সে এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে টের পেয়ে তাকে পাথর মেরেছে। এখানে তো সেই ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার যে মুজাহাদা, সেই মুজাহাদার সাক্ষ্য রয়েছে এখানে। এখানে হাজার আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন দুগ্ধপুষ্ট শিশু ছিলেন, হাজার আলাইহিসসালাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে আপনি শাম থেকে যান, জিবরিল আমিন আসলেন, বোরাক নিয়ে আসলেন, তাকে নিয়ে নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায়, একবারে সে মরুভূমি, যে এই বাইতুল্লাহর জায়গায় এখানে আপনাকে আপনার এখানে এখানে অবস্থান, আশপাশে কোনো জনবসতি নাই, কিচ্ছু নেই, মরুভূমি আর মরুভূমি মরুভূমি মরুভূমি, কোনো ছায়া নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিসসালাম যেমনই তাদেরকে এখানে রাখলেন, রেখে সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামকে আবার জিবরিল আমিন বলে দিলেন আল্লাহ তাআলা আপনাকে এক্ষুনি আবার শামে ফিরে যেতে বলেছেন। এই হাজার আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুগ্ধপুষ্ট শিশুকে রেখে উনি রওনা হয়ে গেছেন। ওখানে কোনো খাবার ব্যবস্থা ছিল, হোটেল ছিল, এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কিছুই ছিল না। এই সাক্ষ্যগুলো এখনো কিছু কিছু দিতে হয় ওখানে, কিছু কিছু কষ্টের ছিটাফাটা এখনো হাজি সাহেবদেরকে বরণ করতে হয়। এটা এই জন্য যে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, এই পরীক্ষাগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। এই জন্য মিনা আরাফা মুজদালিফার ভিতরে টয়লেটে লাইন ধরতে হয়, খানা পিনার সেরকম সুন্দর বন্দোবস্ত নাই, কোনো সময় খাবার আসছে কোনো সময় আসে না, কোনো সময় দেখা যাচ্ছে যে খাবার আমার পছন্দ হয় কোনো সময় পছন্দ হয় না, নানা ধরনের অবস্থা, গোসল করার সিরিয়াল নাই, মানে নানা ধরনের অব্যবস্থাপনা। কিন্তু এটাকে এইগুলোকে ভারী না মনে করা, এই কষ্টগুলোকে বরণ করা, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম বরণ করেছিলেন, যেমনিভাবে হাজার আলাইহিসসালাম বরণ করেছিলেন। হাজার আলাইহিসসালাম ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন, খানা পিনা কিচ্ছু নাই আমাদের কাছে, আমাদের তো জান শেষ হয়ে যাবে, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, তো তিনি রওনা হচ্ছেন, যাচ্ছেন যাচ্ছেনই। তিনি বললেন যে এটা আল্লাহর হুকুম, কেননা নবীর আখলাক তো এরকম না, এটা আল্লাহর হুকুম। তিনি বলে হ্যাঁ আল্লাহর হুকুম এটা। তো সাথে সাথেই হাজার আলাইহিসসালামের জবান থেকে একটা কথা বেরিয়েছিল যেটা এখন তারিখের ভিতরে লিপিবদ্ধ রয়েছে, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, যে ইদান লা ইউজাইউনা, আল্লাহর হুকুম যদি হয় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আল্লাহর হুকুম যদি হয় ধ্বংস করবেন না। আমরা দেখেছি হজের ভিতরে কত হাজি সাহেবরা হারিয়ে যাচ্ছেন, বৃদ্ধ বৃদ্ধ হাজি সাহেব হারিয়ে যাচ্ছে, তার মাহরাম থেকে দলছুট হয়ে যাচ্ছে। পরে আবার কিভাবে কিভাবে যে পাওয়া যায় সেটা এক আশ্চর্য বিষয়। হ্যাঁ, হজের ভিতরে আল্লাহ তাআলার খুব মেহরবানি হয়। এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে দলছুট হয়ে যাচ্ছে, মিয়া বিবি দুইজন একজন একজনকে দলছুট হয়ে গেছে, পরে দেখা যায় আবারও পেয়ে যায় কেমনে। ওখানে কোনো হারানো কামরাও নাই, অ্যানাউন্স করার কোনো ব্যবস্থাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যে না হাজব্যান্ড ওয়াইফকে হারিয়ে ফেলেছে, ওয়াইফ হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে, এরকমভাবে কোনো ঘটনা ঘটেছে, এরকম কোনো ঘটনা। হ্যাঁ, কিছুক্ষণ সময়ের পেরেশানি হয়, এই পেরেশানিটা এই জন্য কোনো সময় হয়ে যায় যে আল্লাহ তাআলা এর বিনিময়ে বড় কিছু দিবেন ওখানে, কিন্তু এখানে পরে সমাধান হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনি দেখবেন যে সমাধান খুব সহজে হয়ে যায়। একবার ঘটনা এরকম হলো যে একজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, এবং তারা মানে ইয়াং ডাক্তার আর কি। তো ওনারা আমরা আমাদের যে টিম লিডার ছিলেন উনি বললেন যে সবাই জোড়া জোড়া করে দিই, আমরা কার কার সাথে কার সাথে যাবেন, আপনারা তো নতুন, আপনাদের কেউ একজন কে পুরাতনের সাথে ইনি করুন। বললেন যে না, ওই ডাক্তার সাহেব বললেন যে না কোনো অসুবিধা নাই, আমার কাছে গুগল আছে এবং আমি গুগল ভালো আমার পুরো ম্যাপ আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই, আমরা জায়গা মতো আমাদেরকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। পরে আমরা সবাই ফিরে এসেছি, সব মুরব্বীরা যারা আছেন, জোড়া জোড়া মুরব্বী সব সবাই ফিরে এসেছেন। ডাক্তার সাহেব দেখি কান্দে, কি ব্যাপার ডাক্তার সাহেব, কি হয়েছে? বলছে হুজুর আমার টলি মলি কোথায় চলে গেছে, আমার বিবিও হারিয়ে গেছে। বলছে আমার বিবিও হারিয়ে গেছে। তখন আমরা ওনাকে সান্ত্বনা দিলাম যে আচ্ছা ঠিক আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ, কোনো ধরনের ই করেন না, আপনি আল্লাহর দুই রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আর একটু খোঁজ খবর করেন এটা আশপাশে দেখেন। তো উনি কিছুক্ষণ পরে আসে, হাসতে হাসতে আসতেছেন যে না পাওয়া গেছে, পাশের কোন তাঁবুর পাশে বসে আছেন, খোঁজ খুঁজে খুঁজে উনিও খুঁজে খুঁজে না পেয়ে এক জায়গায় বসে আছেন আর কি। উনি যে পেন এটা এত সহজে পেয়ে যায়, সমাধানগুলো খুব সহজে হয়, কিছু পেরেশানি হয় আবার সহজ সমাধান কে করেন? আল্লাহ তাআলা করেন। তো হজের ভিতরে পুরো হজটার ভিতরেই কিছু কষ্ট, অনাকাঙ্ক্ষিত অনাহতভাবে কোনো কষ্ট আসে, এটা হজের একটা অন্যতম বিষয়, আবশ্যিক বিষয়। আপনি বলে যে আবশ্যিক বিষয়, আমি বলে আবশ্যিক শব্দটা লাগিয়ে দিলাম, এটা এমন কিছু ঘটনা ঘটতে পারে বিচলিত না হওয়া হজের ভিতরে, যখন যেখানে আছে ওটাকে গনিমত মনে করে, ওটাকে সৌভাগ্য মনে করে সেই জায়গার আমলগুলো করতে থাকা, আমলে লেগে থাকা, এই আশায় যে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দান করেছে। আমি তো গুনাহগার, এই পবিত্র জায়গায় আসার আমি যোগ্য না, এই পবিত্র জায়গায় আসার যোগ্য না, এখানে তো নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আশিকিনদেরকে এখানে নিয়ে এসেছেন, সেখানে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, আমি তো এই জায়গার যোগ্য না, আমি তো এই জায়গার যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন, আমাকে ক্ষমা করবেন বুঝি আমাকে। কত বড় বিষয়, হ্যাঁ কত বড় বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাবিত বুনারির দেখা সাক্ষাৎ হলো। তিনি বললেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন 10 বছর। বলছে আপনার এই হাতটা দেখি তো দেখি দেখি, দেখে পরে উনি ওনার হাতে চুমু দিলেন হযরত সাবিত বুনানি রাহিমাহুল্লাহ তাআলা। বলছে এই হাত দ্বারাই তো রাসূলুল্লাহ সাল্লামের খেদমত করেছেন আপনি, তার শরীর মুবারক আপনি স্পর্শ করেছেন, তার মাথায় হয়তো তেল লাগিয়ে দিয়েছেন, কত তাকে খেদমত করেছেন। আমি তো আল্লাহ রসুলকে পাইনি, আমি হাত পেয়েছি তো সে চুমু দিলাম, সেই বাইতুল্লাহ শরীফে আমাদের মেহমানদারি, সেই মুলতাজাম এখনো রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিনা মুবারক লাগিয়েছিলেন, যে মুলতাজামের ভিতরে সাহাবা তাবেইন তাবে তাবেইন যেখানে যেখানে সিনা লাগিয়েছেন, ওখানে আমার আপনার মতো এরকম গুনাহগার ব্যক্তিরা ওখানে যাচ্ছেন, আল্লাহ তাআলা কত বড় সৌভাগ্য দিয়েছেন। ওই চত্বর যেখানে মাতাফ, এই মাতাফের ভিতরে কত নবীদের পদচিহ্ন রয়েছে ওখানে, কত নবীদের ওখানে ওখানে পদধূলি রয়েছে এবং কত আউলিয়া সিদ্দিকিনদের ওই পদচারণার জায়গা, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকেও যাওয়ার তৌফিক দিচ্ছেন। সেখানে কত নবীর সেজদা রয়েছে, কত আউলিয়াদের সেজদা রয়েছে, ওই জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেজদা করার তৌফিক দান করছেন। হ্যাঁ, তাহলে সৌভাগ্য তো এটাকে বলে, সৌভাগ্য এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে আমরা আমাদের যে সমস্ত কষ্টগুলো হবে এগুলোকে বরণ করে নিব আমরা, ঠিক আছে না? অনেক সময় ভিআইপি প্যাকেজ বলে অনেকে, ভিআইপি প্যাকেজ ট্যাকেজ আসলে কিছু না, এগুলো ভিআইপি টিআইপি চিন্তা করবেন না, ভিআইপি চিন্তা করতে গেলে মুশকিল হবে আর কি। হ্যাঁ, এগুলোকে মাথার ভিতর নেবেন না। হ্যাঁ ঠিক আছে, কোনো সময় কি একটু ভালো থাকার ব্যবস্থা হয়, কোনো সময় একটু যার যেরকম সামর্থ্য আছে থাকবে, অসুবিধা নাই, ভালো খেতেও সমস্যা নাই, ভালো থাকতেও কোনো সমস্যা নাই, কিন্তু হজ সবারই একশো বরাবর, কোনো ভিআইপি হজ বলতে কিচ্ছু নাই, এগুলো ধোকা সবগুলো, কোনো ভিআইপি টিআইপি হজ টজ নাই, সবগুলো হজ সমান, আল্লাহ তাআলার কাছে কবুল হলেই সেটা ভিআইপি, আর না হলে কোনো ভিআইপি নাই, কি বলে না? আল্লাহর কাছে কবুল হলে সেটা একবারে ভিভিআইপি, শুধু ভিআইপি না, ভিভিআইপি এটা। আর যদি আল্লাহর কাছে কবুল না হয়, অনেক ভিআইপি অনেক আরামের হজ হলো, কোনোই কিছু না, এই ধুলাবালি এগুলো কিছুই না, এই এই মেহনত বৃথা হবে। সুতরাং নিজের ইখলাসকে, নিজের আল্লাহর জন্য করার বিষয়টাকে খুব মনস্থির করব। ওখানে যে সমস্ত কষ্ট ক্লেশগুলো মিলবে এগুলোকে বরণ করব, যেভাবে হাজরে আলসালাম বরণ করেছিলেন। বরণ করা মানে সেটাকে খুশির সাথে নেওয়া, সেটাকে ভারী মনে না করা। ইনশাআল্লাহ দেখবেন যে সব জিনিস আসান হয়ে যাচ্ছে, সব জিনিস সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জবানের ভিতরে ওই কথা লেগে থাকবে, আল্লাহ কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, ব্যাস এতটুকু কথা। আমি হজের রুহানিয়াত হিসাবে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা এগুলোকে আমল করার তৌফিক দান করেন। ওখানে কিছু কষ্ট হবে, এই কষ্টগুলোকে এই জায়গা যারা আবাদ করেছেন তাদের কষ্টের একটু ছিটাফাটা বলা হলো, তাদের কষ্টেরই একটি নমুনা আমাদের জন্য কিছু মিলবে। এই কষ্টটাও অনেক দামি কষ্ট, সবাইকে কষ্ট দেন না, যারা প্রিয় তাদেরকেই কষ্ট দেওয়া হয়। তো এখানে আল্লাহ তাআলা যাদেরকে নিচ্ছেন তাদেরকে গুনাহ মাফ করে দিবেন, তাদের ক্ষমা করে দিবেন, এই জন্য কিছু কষ্ট, কিছু কিছু কষ্ট কিছু হয়, কোনো সময় খাওয়ার লাইন হয়, কোনো থাকার লাইন হয়, বিভিন্ন ধরনের কোনো কষ্ট আসতে পারে। আরেকটা বিষয় সেটা হলো যে টিম লিডারদের সাথে আমি একটা পরামর্শ আপনাকে দিই, আমি কোনো টিম লিডারের সাথে কোনো সম্পর্ক নাই আমার, এইগুলো কোনো আমি এগুলো কোনো হজের কারবারও করি না, শুধু এই ট্রেনিং মাসলা মাসাইল এগুলো বলি আর কি, আমরা মাসলা মাসাইলের কাজ করি, ফতোয়া বিভাগের সাথে কাজ করি আর কি। তো এইটা বলছিলাম যে টিম লিডারদের সাথে আপনি যে কাফেলায় যাচ্ছেন তার সাথে বুঝে নেন, আপনি এখানে দেশে বুঝেন কি কি জিনিস পাবেন, কি কি ইত্যাদি সব কিছু ছেড়ে দিয়েন না তাদের উপরে, যেটা কি পাবো আমি কি বুঝে নেন আগে, ওখানে যে পেলেন বা না পেলেন যতটুকু পেলেন আলহামদুলিল্লাহ। আবার যদি কোনো জিনিস না পান, কোনো জিনিস যদি আপনাকে এটা নিয়ে কোনো কথা বলতে হয় সেটা আবার দেশে এসে আবার বলবেন, ওখানে নিয়ে না, ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে টিম লিডারের ব্যাপারে গিবত শেখায় একবারে সব মনে হচ্ছে হালাল, এটা মনে হয় হালাল, কথা বুঝলেন না, কারো বিপরে গিবত শেখায় ওখানে, ওখানে আমরা এটা করবো না, ওখানে তো আমি গেছি আমি অনেক খরচ করে, 10 লাখ টাকা খরচ করে, 8 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে গেছি, ওখানে গিয়ে কি কারো আলোচনা করার জন্য সমালোচনার জন্য গেছি? মসজিদে হারামে একটা একবার সুবহানাল্লাহ বলবে কত কত সব, 1 লাখ বার সুবহানাল্লাহ বলা সব, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলা সব, একবার কতবার কত সব, 1 লক্ষ সুবহানাল্লাহ বলা সব। কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যেমনি ভাবে ওখানে সব বেশি হয় তেমনি ভাবে গুনাও ভারী, ওখানে গুনা 1 লক্ষ হবে এই কথা বলেননি ওনারা, কিন্তু গুনা ভারী ওখানে, যেখানে সব এত বেশি সেখানে গুনাও ভারী। তো টিম লিডারের ভিতরে কোনো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়, কোনো ভাই বাঙালি ভাই আপনি, হ্যাঁ কি নাম আপনার, কত কোন কোন কাফেলায় এসেছেন, আপনি কত টাকা দিয়ে এসেছেন, আমি কত টাকা দিয়ে এসেছি, এরপরে শুরু হয়ে গেল আপনাকে কি খাওয়ায় আমাকে কোন হোটেলে রাখছেন ইত্যাদি ইটি, এবারে এই মসজিদে হারামের ভিতরে বসে থেকে টিম লিডারের গিবত শেখাত কি ফায়দা এগুলোতে? ওই যে সারা মানে দেশে থাকার যে অভ্যাসগুলো ওগুলো ওখানে চলতে থাকে। অথচ আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে গীবত শেখায় এটা জেনার চেয়েও বেশি ঘৃণিত। সুতরাং টিম লিডারের বিষয়টা আপনি এখান থেকে সামলান, যার সাথে আপনি যাচ্ছেন তার কাছে কি কি পাবেন এগুলো বুঝে নেন, আবার আসার পরে দরকার হলে বুঝবেন, যদি আপনার কিন্তু ওখানে না মনোভূত না হলে আপনি আসার পরে আবার সাথে বলেন, ভাই আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম, আমাকে তো এই জিনিস দাওনি তুমি। কিন্তু ওখানে গিয়ে কোনো ঝগড়া বিবাদ না টিম লিডারের সাথে না টিম লিডারের বিষয়ে কোনো ধরনের। ওখানে গেছি আমরা হজ করতে, একবারের ঘটনা আমি বলে এটা এই চ্যাপ্টার আমি শেষ করছি, এবার আমরা মূল মশলায় চলে যাব। একবার আমাদের কাফেলার ভিতরে এরকম একটা ঘটনা ঘটলো, অনেক অনাকাঙ্ক্ষিত মাঝে মধ্যে এমন এমন ঘটনা ঘটে যেগুলো মানে টয়লেট করা যায় না, এগুলো নেওয়া যায় না, বড় মুশকিল বিষয়। একজনের সিটই নাই হজের ভিতরে, একজনের রুমের ভিতরে যেখানে চারটা সিট, একজনের সিট এখন ও থাকবে কোথায়, ওকে মাঝখানে রুমের মাঝখানে রাখতে হচ্ছে ভিন্ন জাজিম দিয়ে। এখন যার কারণে নামা যায় না, নামলে ওর ঘাড়ের উপরে যে পা পড়ে তার কত একটা মুসিবত না। অথচ সেই লোক তো পুরো টাকা দিয়েই এসেছে, এখন তার সিট নাই, এখন তো সাথীদের সবারই মন খারাপ এবং এটা নিয়ে গুঞ্জন ইত্যাদি ইত্যাদি খুব হচ্ছে। তো আমাদের কাফেলায় আমাদের শেখ ছিলেন ঢালকানগর হজরত হজরত শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুম, তিনি এই বিষয়টা টের পেয়ে উনি ডাকলেন আমাদের সবাইকে, ওই কাফেলার সবাইকে ডাকলেন যে ভাই তোমরা শুনলাম তোমরা অনেক গুণ, উনি টিম লিডার না কিন্তু উনি আমাদের মতো একজন সাধারণ হজ যাত্রী। তিনি বললেন যে আসলে এখানে তো আমরা এসেছি কেন, ঠিক আছে এক ভাই সিট পাইনি, আমরা সবাই মিলে তাকে সিট করে দিই, এখন এখন এখানে বসে আমরা যদি মানে এটা নিয়ে বাকবিতণ্ড করতে থাকি আমাদের আমলে বিঘ্ন ঘটছে, সিট তো আর একটা তৈরি হয়ে যায়নি এবং তারা সিট দিতে পারছে না, তাহলে কার কার পয়সা এখানে উসুল হয়নি সেটা বলেন। সবাই চুপচাপ হয়ে গেছে, বলছে আমি তো আমার পয়সা প্রথম দিন যখন প্রথম দর্শনে কাবা শরীফ দেখি তখন সব টাকা উসুল হয়ে গেছে আমার। হয়তো বললেন যে আমার সব টাকা উসুলে যখন প্রথম কাবা যখন দর্শন করি, প্রথম কাবা দিন, কাবা হলো আমার কাবার মেহমান, আমি আমি আল্লাহর মেহমান কাবার মেহমান, তাহলে আমি যে জন্য ওখানে গেছি সেই ঘর তো আমার জন্য রয়েছে, সেই ঘরে সিট আছে কি না, না নাই, দেখার জায়গা আছে কি না, সে ঘর থেকে উপকৃত হওয়ার সুযোগ আছে কি না, তওয়াফ করার সুযোগ আছে কি না, ওটা চব্বিশ ঘন্টা ওটা কেউ নিতে পারবে না, ওটা তো সবসময় আপনার জন্য উন্মুক্ত। তাহলে আমরা ওখানে খাওয়া থাকা এটা আমাদের জরুরত, এই জরুরতগুলো আমরা টিম লিডারের সাথে বুঝে নেব, এই সমস্ত বিষয় যেন আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, আমাদেরকে কোনো ঝগড়া বিবাদে কি করে লিপ্ত করতে না পারে। আমার কথাটা কি স্পষ্ট হলো? আমার এই কথাটাকে কোন টিম লিডারের পক্ষে বললাম? আমি পক্ষে বলিনি, আমি টিম লিডারের কাছ থেকে আপনি নেন যা যা সবকিছু বুঝে নেন, কিন্তু অনেক সময় দেখবেন যে সব বুঝতে পারছেন না। এই লাইনে এমন কিছু পরীক্ষা আমরা দিতে হয়েছে, একবার তো এমন হয়েছে যে আমাদেরকে মক্কাতে নিয়ে যাচ্ছে, আমাদের হোটেলই করেনি, বলেন দেখি কি পরীক্ষা, পরীক্ষার কোনো শেষ আছে কোনো? আরেকবার তো এমন ঘটনা ঘটেছে যে আমাদের যে টিম লিডার উনি নাই হয়ে গেছে, খানা নাই, পানি নাই, কিছু নাই, ট্রেনে ছাত্রীরা খাবে কেন, বলছে ফোন দিয়ে খালি বলে আমি আসছি আর আসছি, এখন আর কোনো খবর নাই। এইরকম এরকম মানে অনাকাঙ্ক্ষিত এবং কঠিন কঠিন পরিস্থিতি আসে, রাগ সামলাবেন কেমনে, কথা বললেন? এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা নেন যে আপনি আপনি আমি রাগ সামলাতে পারলাম কিনা, তাহলে আমার হজ কবুল হচ্ছে, আমার হজটা সুন্দর হবে। হ্যাঁ, এইটার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে, সেটা পরে আপনি করেন, হজের পরে করেন, হজের সময় না, সফরে না, হজের সফরটা সব ধরনের ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকা অবস্থা হজ সফর হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এতটুকু আমরা পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সামনে যাচ্ছি, হজের শুরু হবে। আমরা হজের ভিতরে যদি অনেক কেরান এবং ইফরাদ আছে, কিন্তু আমরা কেরান এবং ইফরাদের আলোচনা এখানে করব না। আমাদের দেশ থেকে সাধারণত হাজি সাহেবরা এক ধরনেরই হজ করে, সেটা হলো তামাত্তু, ঠিক আছে? আমরা তামাত্তু হজের আলোচনা করব, অর্থাৎ প্রথমে ওমরা, এরপরে ওমরা থেকে হালাল হবে, আবার হজের সময় হজ করবে, দুইটা দুইটা এহরাম হবে। এহরাম কয়টা? দুইটা এহরাম হবে, একটা প্রথম এহরাম হলো ওমরার এহরাম, এরপরে হজের সময় সাত তারিখ বা আট তারিখে গিয়ে হজের এহরাম করবে, মাঝখানে হলো হালাল হয়ে যাবে, জামা কাপড় পরে সুন্দরভাবে ঘোরাফেরা করতে থাকবে, কোনো সমস্যা নাই। এটার নাম হলো তামাত্তু, মানে আগে ওমরা পূর্ণ ওমরা একটা ওমরা হলো, আবার হজের সময় হজ হবে, একসাথে না। কেরানের ভিতরে প্রথমে যখন এহরাম করে আর সে এহরাম খুলতে পারবে না, এই এহরাম নিয়ে তাকে হজ করতে হবে। কিন্তু তামাত্তু হজের ভিতরে সে ওমরা করার পরে সে ওমরা থেকে হালাল হয়ে যাবে। সুতরাং আমাদের আলোচনা তামাত্তু হজের ভিতরে। এখন এখানে প্রশ্ন যে প্রথম সফর কারো মক্কা শরীফে হয়, কোনো সময় কারো কারো সফর আগে মদিনা মুনাব্বারা হয়, ঢাকা থেকে সরাসরি মদিনা মুনাব্বারা অর্থাৎ জেদ্দা হয়ে মদিনা মুনাব্বারা যাবে, অথবা কেউ ডিরেক্ট ফ্লাইটে যায়, ডিরেক্ট ফ্লাইট কম হয়, হজের ফ্লাইটটা ডিরেক্ট ফ্লাইট কম হয়, আগে জেদ্দা যায়, জেদ্দা থেকে সোজা কোথায় যাবে মদিনা মুনাব্বারা। যাদের সফর এইরকম তাদের এখান থেকে কোনো এহরামের প্রস্তুতি করতে হবে না, কারণ আপনি ঢাকা থেকে যাচ্ছেন কোথায়, জেদ্দা, জেদ্দা থেকে মদিনা যাচ্ছেন। যেহেতু মদিনা আপনার গন্তব্য, সুতরাং মদিনাতে যাওয়ার জন্য আপনাকে কোনো এহরাম লাগবে না। যাদের সফর এই ধরনের তারা কোনো ধরনের এহরামের চিন্তা এখান থেকে করবে না, তাদের এহরাম কোথায় থেকে শুরু হবে, মদিনা থেকে, জুলহুলাইফা থেকে। তা আমাদের যে এখন এহরামের আলোচনা করব, যারা আগে মদিনা যাবেন, মদিনা থেকে যারা এহরামের আলোচনা কিভাবে হবে সেটা ওখান থেকে আমরা ধরবো আর কি। আর কারো কেউ কেউ এমন আছেন যে অধিকাংশ হাদিস সাহেব এমন যারা সরাসরি জেদ্দা, জেদ্দা থেকে মক্কা, ঠিক আছে, জেদ্দাতে যাবেন, জেদ্দাতে অবতরণ করার পর ওখান থেকে মক্কায় যাবে। তাহলে মক্কায় যারা যাবে তারা দেশ থেকে এহরাম করে যেতে হবে। এখন এহরামের কথা আমরা আসি, প্রথম এহরাম কিসের এহরাম, ওমরার এহরাম, বলেন, সবাই বলেন, প্রথম এহরাম কিসের, ওমরার এহরাম, হজের না, কিন্তু যাচ্ছি হজে, যাচ্ছি, ভুল হয় এই জায়গাতে। আমি হজ ক্যাম্পে একবার গেলাম, ওখানে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে দেখলাম যে যিনি মশক করাইতেছেন তিনি বলতেছেন যে বলেন আমি হজ এবং ওমরার এহরাম করছি, একসাথে দুটার এহরামের নিয়াত করাচ্ছে, অথচ সমস্ত হাজি সব তামাত্তু হাজি অধিকাংশই। তো এই জন্য প্রথম এহরাম যেটা আমরা করব, কিসের এহরাম, ওমরার এহরাম, হজ পরে, যাচ্ছি হজে কিন্তু প্রথম এহরাম কিসের, ওমরা। আমরা যেরকম ভাবে ফজর নামাজ পড়ি, ফজর নামাজের আগে দুই রাকাত সুন্নত তো পড়ি নাকি, ওই সময় কি ফজরের ফরজ নামাজের নিয়াত করে ফেলি আমরা, এটা কেউ করবে, কেননা সে তো ইটুবারে জামাতে দাঁড়াবে, ওখানে ফরজের নিয়াত করবে। তা আমাদের ফরজ কাজ যেটা আসল কাজ সেটা হলো কোথায়, হজে, হজের সময়, হজের সময়ের কাজ। এখন আমরা ওমরা করব, ওমরার ভিতরেও ফরজ আছে, কিন্তু এটা একটা উদাহরণ দিলাম আর কি। আমরা যাচ্ছি হজে কিন্তু আমাদের হজের আগে একটা ওমরা আমরা করব, ঠিক আছে, এটাকে তামাত্তু হজ বলা হয়। তাহলে তামাত্তু হজকারীরা প্রথমে যখন সে এহরাম করবে, দেশের থেকে এহরাম করবে, এহরাম কাকে বলে, এহরাম দুই জিনিসের সমন্বয়ে এহরাম হয়। এহরাম কয় জিনিসের সমন্বয়ে, দুই জিনিসের সমন্বয়ে হয়, একটা হলো নিয়াত করা, একটা তালবিয়া পড়া, নিয়াত করা, তালবিয়া পড়া, দুইটা জিনিসের সমন্বয়ে এহরাম হয়। এহরাম, এহরামের কাপড় পরার জন্য না, এহরামটা কাপড় পরা এটা এহরামের পোশাক, কিন্তু এটা এহরাম নয়, খেয়াল করেন। আবার এহরাম বলা হয় দুই জিনিসের সমন্বয়ে, নিয়াত করা এবং তালবিয়া পড়া। নিয়াত করা, যেমন আমি বলি নিয়াত কি, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার নিয়াত করছি, আপনি কবুল করুন, সহজ করুন, এটা নিয়াত হয়ে গেল। এরপরে হলো তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দুই জিনিসের সমন্বয়ে এহরাম হয়ে গেল। একটা ফরজ এহরাম করা, ফরজ, এক ফরজ আদায় হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত সহজে একটা ফরজ আদায় হয়ে গেল। এই ফরজটা আদায় করার পরে সে এহরাম নিষিদ্ধ সব জিনিস থেকে বিরত থাকতে হয়, এই জন্য আগেই তাকে সেলাইবিহীন কাপড় পরে ফেলতে হয়, যেন এই ফরজটা আদায় করার পর, মানে যখন এহরাম করা হয়ে গেল তাহলে এহরাম নিষিদ্ধ সমস্ত জিনিস থেকে তাকে বিরত থাকতে হবে, এই জন্য এহরামের পোশাক পরতে হয়, আগে গোসল করে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি কাজ। তাহলে প্রথম ফরজ কি কি কাজ করতে হবে, এটা আবারও আমরা বলবো, আগে আমরা ফরজটা মশক করে নিই। ফরজ হলো এহরাম, প্রথম প্রথম ফরজটা দেশের থেকে আদায় হয়ে যাবে, সেটা হলো কিসের ফরজ, এহরামের ফরজ, এহরামের ফরজ। ওমরা দুই জিনিস, দুইটা ফরজ আদায়, একটা হলো নিয়াত করা, তালবিয়া পড়া, এহরাম করা, আর একটা হলো তওয়াফ করা, দুইটা ফরজ ওখানে গিয়ে একটা হবে, একটা দেশের থেকে হবে। এহরাম যেটা করা হয় এর এহরামটা দুই জিনিসের সমন্বয় হবে, একটা হলো নিয়াত করা আর একটা কি, তালবিয়া পড়া। নিয়াতটা আমার সাথে সাথে সবাই বলবেন, জয় আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি বা ওমরার নিয়াত করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এখানে হজের কথা এসেছে কোন আসেনি, খুব ভালো করে খেয়াল করুন, কোন ধরনের হজের কথা নাই, কিন্তু আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এহরামের সময় কাউকে রাখতে হবে? একজন হুজুরকে রাখলেন, হুজুর আপনি দেখেন আমি ঠিক বলছি কিনা, দরকার আছে? সবাই তো এখানে জ্ঞানী মানুষ, সবাই জ্ঞানী মানুষ, আর শুধু এই জিনিসটা খেয়াল রাখলেই হলো, প্রথম দেশের থেকে যে এহরামটা করে যাবেন সেখানে আপনাকে কি বলতে হবে, কিসের এহরাম? ওমরার এহরাম। কিসের এহরাম? ওমরার এহরাম, হজের না, কিন্তু প্রথম এই কিসের এহরাম? ওমরার এহরাম। আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, বলেন আয় আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। অনেকে হয়তো একটু আশ্চর্য হচ্ছেন, যারা আগে বইপত্র পড়েছেন যে হুজুর গোসল করা লাগবে, দুই রাকাত নামাজ পড়া লাগবে, কিছুই তো বললেন না, এত কথা বললে কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, সব এলোমেলো হয়ে যায়। তো চিন্তা করে যে আমি ওটা করলাম না, সেটা করলাম না, আসলে ওগুলো সব কিছু না করলেও কোনো সমস্যা নাই, কোনো গোসল যদি না করেন, আদর গোলাম পড়লেন না, ইত্যাদি কিছু লাগালেন না, আপনি যদি শুধু নিয়াত করেন এবং তালবিয়া পড়েন, এহরাম হয়ে গেল। এহরাম সহজ জিনিস। এখন এহরামের জন্য একটা প্রস্তুতি আছে, সেটা সুন্নত প্রস্তুতি। সেটা কি? যে এহরামের আগে আপনি খোরো কাজগুলো, নকটকগুলো সুন্দর করে কেন, আপনি আল্লাহর কাছে যাবেন, পবিত্র হওয়ার নিয়াত করতেছেন, তাহলে পবিত্র যেভাবে হয় সুন্দরভাবে পবিত্রতার অর্জন করলেন, সুন্দরভাবে গোসল করলেন, হ্যাঁ, সাবান টাবান দিয়ে সুন্দর করে গোসল করলেন, যে আপনি আল্লাহর ঘরে যাব, আমি তো অপবিত্র, এইগুলো গোসল করবেন, পবিত্র হবেন, আর আল্লাহ বলেন আল্লাহ এই তো বাহ্যিক পবিত্র থেকে আমি পবিত্র হচ্ছি, আপনি আমার দিলটাকে পবিত্র করে দেন, আপনার ঘরের জন্য আমি যেতে পারি, আমাকে ওখানে, এখানে আমার সফরকে আপনি কবুল করেন, এগুলো খালি মনে মনে বলতে থাকবেন। আর সুন্দরভাবে গোসল করলেন, গোসল করার পরে শরীরে আতর ব্যবহার করা, শরীরে আতর বা সেন যা ব্যবহার করেন আপনি, এগুলো ব্যবহার করাটা এটা সুন্নত। শরীরে এহরামের কাপড়ে নয়, মা বোনদের তো এহরামের কাপড়ই নাই, তাদের তো সাধারণ কাপড়ই, তাদের কি সেলোয়ার কামিজ যেটা পরেন এটাই হলো তাদের স্বাভাবিক পোশাক, নতুন কাপড় হতে পারে, পুরান কাপড় হতে পারে, তবে হ্যাঁ অনেকে নতুন কাপড় পরে, নতুন কাপড় এটা উত্তম, অর্থাৎ ঘাসিলা হওয়া, ধৌত করা, ভালো কাপড় পরা এটা উত্তম, যেমনিভাবে নামাজের ভিতরে, জুমার ভিতরে হয়, ঈদের ভিতরে ভালো কাপড় পরা, এখানেও ভালো কাপড় পরাটা উত্তম। এমন জরুরি না যে নতুনই পরতে হবে, নতুন যদি ব্যবস্থা করে তাহলে ভালো, এটা একটা খুশি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুমার দিনে নতুন কাপড় পরে, মানে কোনো নতুন পোশাক যদি থাকতো, কেউ হাদিয়া দিত, তো রসুল্লাহ সাল্লাম সেটা শুরু করতেন, পরা শুরু করতেন কি দিয়ে? জুমার নামাজ দিয়ে। হ্যাঁ, জুমার নামাজের সময় ওটা পরে আসতেন, এরপর হয়তো আর পরতেন না, একবারই কাউকে হাদিয়া দিয়ে দিতেন, এরকম অনেক সময় ঘটনা ঘটেছে। তাহলে এটা একটা সৌন্দর্য যে আমি আল্লাহর ঘরে যাব, তো একটু নতুন পোশাক পরে যাব, এই বিষয়টা। কোনো কথা বলবেন না, কোনো কথা বলা যাবে না, কথা বলার নিয়ম হলো সব শেষে, হ্যাঁ কোনো কথা বলা যাবে না, খালি শুনবেন, সব কথা এসে যাবে ইনশাআল্লাহ, আশা করি কোনো কথা বাকি থাকবে না। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে শুধু শুনবেন আপনারা, কোনো কথা থাকলে আপনার কাছে একটা প্যাড দেওয়া হয়েছে, ওখানে আপনি লিপিবদ্ধ করেন, ওটা আপনি পরে আমাদের কাছে পৌঁছাবেন, আমরা আপনাকে জবাব দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে কেমন অনেক বড় মজমা, তো আপনার যে কোনো মানুষ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, আমরা সব প্রশ্নের উত্তর দিলে বিঘ্ন হবে, বাধা হবে। তো যাই হোক, আপনার মনে যেটা প্রশ্ন আসতেছে এটা লিপিবদ্ধ করেন, দেখবেন যে একটু পরে এটা সমাধান হয়ে যাচ্ছে। মা বোনদের জন্য কোনো এহরামের ভিন্ন পোশাক নেই, অনেকে সাদা কাপড় নির্ধারণ করে দেয়, সাদা বোরকা নির্ধারণ করে দেয়, এগুলো কোনো ধরনের কোনো রং নির্ধারিত নেই, কোনো সাদা না, কোনো যে কোনো পোশাক সে পরতে পারে, ঢিলা ঢালা পোশাক হলেই হলো। পুরুষদের জন্য এহরামের কাপড় নির্ধারিত, যে দুইটা পার্টে সে পড়বে, একটা হলো নিচে আর একটা হলো উপরে পড়বে, একটা লুঙ্গির মতো করে পড়বে সেলাইবিহীন, আর একটা উপরে চাদর পরিধান করবে। এইটা লম্বা কতটুকু হবে? সাধারণত যাদের যতটুকু লম্বা, একটা নিচেরটা সাধারণত আড়াই আড়াই হাত, মানে আড়াই গজ করে আর ওপরেরটা তিন গজ করা হয়, কেউ তিন গজ করতে পারেন, কেউ আরও যদি শরীর হেলদি হয় সে সাড়ে তিন গজ করেন, কোনো সমস্যা নেই। এগুলো এটা কোনো মাসালা না যে আড়াই গজই হতে হবে, এটা সাধারণত মানুষ ওই যে দোকানে সেলাই করে দেয় আর কি এইভাবে বা এইভাবে কাটে। তো খেয়াল করেন সামনে, ভাই কথা বলেন না, সামনে কথা বল না বলে একটু খেয়াল করলে ভালো হয়। সামনে বসেছেন তো একবারে, এহরামের কথা আবার বলছিলাম, আমরা প্রথম ফরজটার কথা আবারও বলি। সেখানে প্রথম ফরজের জায়গায় আবার যায় যে প্রথম ফরজটা আদায় হবে কিসের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে, কি কি? নিয়াত করা, তালবিয়া পড়া। নিয়াত করা কি জিনিস? আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কাজটা করার আগে গোসল করতে হয়, উত্তম উত্তমভাবে গোসল করে, এবারে মানে শরীরে আতর ব্যবহার করে। এহরামের পোশাকে আতর বা সুঘ্রাণ লাগানো নিষেধ, লাগালে কোনো দম আসবে না, তখন কোনো ধরনের জরিমানা নাই, কেননা এখন এহরাম হয়নি। কিন্তু ও অনুত্তম, এটা এহরামের কাপড়ে না লাগিয়ে শরীরে লাগাবে। শরীরে যদি রসুল্লাহ সাল্লাম সিথি করতেন, সিথির ইয়েতে লাগাতেন, ভুরুতে লাগাতেন, দাড়ি মুবারকে লাগাতেন, এবার লাগান আপনি শরীরে লাগান। হ্যাঁ, এই এই আতর লাগানোর পরে এইটা যদি এহরামের পরেও যদি সুঘ্রাণ থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এহরামের পরে নতুন করে লাগানো যাবে না কোনো অবস্থাতেই। এরপরে দুই রাকাত নামাজ পড়ার কথা আছে এহরাম করার আগে। এই দুই রাকাত নামাজটা আসলে সফরের নামাজ, এটা এহরামের নামাজ বলে প্রসিদ্ধ হয়ে গেছে। আসলে এহরামের জন্য দুই রাকাত নামাজ পড়তে হয়, আপনি তো একটু পরে এহরাম করবেন, এহরাম করে সফরে বের হবেন। তো এহরামের আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের আদত ছিল সফরের আগে দুই রাকাত নামাজ পড়ে বের হতেন। অনুরূপভাবে এহরামের আগেও দুই রাকাত নামাজ পড়ার কথা এটা হাদিসে রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্ত যদি হয়, ওই সময় যদি মাকরু ওয়াক্ত না হয়, তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়েন, পড়ে টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেন, দুই রাকাত নামাজ পড়ে আপনি এরপরে টুপিটা খুলে নেন, করে এরপর আপনি নিয়াত করেন। দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজের নিয়ম কি, কি নিয়াত এবং সুরা কি, কোনো নিয়াত নেই, নফল নামাজ। নফল নামাজের নিয়াত যেটা সেটাই দুই রাকাত নামাজ পড়বেন, কোনো নির্ধারিত নিয়াত নাই, আল্লাহ আমি আপনার ঘরে যাব এই জন্য দুই রাকাত নামাজ পড়ছি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এটা এহরামের দুই রাকাত নামাজ আর কি। হ্যাঁ, তো এটার ভিন্ন কোনো নিয়াত, নির্ধারিত কোনো নিয়াত নেই, কোনো সুরাও নির্ধারিত না, যে কোনো সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ আদায় করেন। দুই রাকাত নামাজ আদায়ের পরে টুপিটা খুলে নিয়ে এরপরে আপনি এহরাম করবেন। এহরাম করবেন হলো ওই দুই জিনিসে, কেননা এহরামের পোশাক আপনি আগেই পরেছেন, কিন্তু নামাজের আগেই আপনি এহরামের পোশাক পরে ফেলেছেন, আতর গোলাপ ব্যবহার করে, আতর টাতর ব্যবহার করে আপনি তো এহরামের কাপড় পরে ফেলেছেন, দুই রাকাত নামাজ পড়লেন, এখন আপনি এহরাম করবেন, আগে এহরামের প্রস্তুতি, সব কিছু গোসল থেকে নিয়ে এহরামের কাপড় পরা পর্যন্ত সব প্রস্তুতি, এহরাম এখনো হয়নি। এহরাম হবে কি, যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, বলেন আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এটা হলো একটা অংশ। আর একটা অংশ হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস ইহরাম হয়ে গেল। এখন থেকে ইহরামের সমস্ত বিধিনিষেধ তার উপর আরোপ হবে। ইহরামের পরে সে মানে আতর লাগাতে পারবে না, ইহরামের পরে সে সাবান লাগাতে পারবে না, সাবান দিয়ে গোসল করতে পারবে না, নানা ধরনের চুলে কোনো সিথি করা থেকেও বিরত থাকতে হবে, এমনকি মা বন্ধের জন্য ওই সময় চুলের ভিতরে কোনো তেল লাগাতে পারবে না, কোনো ধরনের সোনো পাউডার ইত্যাদি লাগাতে পারবে না, সুগন্ধি কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। এই সব মানে সব ধরনের বিধিনিষেধ আরোপ হয়ে যাবে এই কথাটার পরে। একবার এক সাথী আমাদের মানে আমাদের এই মসজিদের এক পরিচিত ছিল, তো উনি রিয়াদে থাকতেন আর কি, রিয়াদে কাজ করতেন। তো আমরা গেছি, তো বলে যে হুজুর আপনি আসছেন, আপনাদের সাথে আমরা কি করব, ওমরা করব। তো আমি ভালো, ঠিক আছে আসো। তা আমাদের সাথে এসে হোটেলে উঠছে আর কি, আমরা যে হোটেলে ছিলাম হোটেলে এসে, যেহেতু আমাদের এলাকারই পরিচিত, খুব আমাদের সাথে পরিচয় মোহাম্মদের পরিচয় আছে। তা আমরা এখন মানে উমরার জন্য প্রস্তুতি হয়ে আমরা তওয়াফের জন্য যাব আর কি। ইতিমধ্যে সে আমাকে বলছে যে হুজুর তওয়াফের জন্য যাবে না, আমরা আমার করার আর করণীয় কিছু আছে কি না। বলছে কি মানে তুমি তো এহরাম করছোই। বলছে না হুজুর এহরাম করছি মানে কি আমি কিন্তু শুধুই কাপড় পরেছে আর কোনো কিছু করিনি। বলো কি তো কাপড় পরেছো মানে এহরাম করেছো, তো এহরাম করলে কেমনে তুমি বর্ডার ওখান থেকে মিকাত পার হলে কেমনে। বলছে হুজুর মিকাতের আগে আমি কাপড় পরে ফেলছি, তারপর চলে আসলাম আপনাদের এখানে। আসলে সে এহরামের কাপড় পরেছে কিন্তু এহরাম করেনি, সর্বনাশ করছে। তাহলে তো এখন তোমাকে আবার সেই মিকাতে যেতে হবে, তাকে আবার তায়েফ পাঠালাম আমরা। তুমি তায়েফ যাও, ওখানে মিকাত থেকে তুমি আবার এহরাম করো, এ কথা বলো যে আল্লাহ আমি ওমরার আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার এহরাম করছি, কবুল করুন, সহজ করুন। তালবিয়া পড়ো, ওই তালবিয়া তোমাকে মিকাতে পড়তে হবে, পড়ে তুমি এখানে আসবা, এরপর আমাদের সাথে তওয়াফ করবো। আমরা তওয়াফ বিরতি দিলাম যে আমরা তওয়াফ এখন করবো না, তুমি ওখান থেকে ঘুরে আসো, এরপর আমরা তওয়াফ করবো। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? এই গল্পটা বলার কারণে আমাদের একটু সহজ হলো কি না, যে আমাদের বুঝতে সহজ হলো কিনা যে এহরাম কি জিনিস। কাপড় পরার নাম এহরাম না, এহরাম হলো দুই জিনিসের নাম, নিয়াত করা এবং তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার নিয়ম হলো যে পুরুষরা মৃদু আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, মাইকে বলছে যেন জোরে বলে, এইভাবে মৃদু আওয়াজে গুনগুন গুনগুন করে সে পড়তে থাকবে, আশপাশের মানুষরা সব বুঝবে। এটা খুব উচ্চ স্বরে পড়া, কোরাস করে পড়া, সবার দল বেঁধে পড়া, এগুলো সুন্নতের খেলাফ, এগুলো তোমার ভিতর যাবেন না। অনবরত পড়তে থাকা, কিছুক্ষণ পর পর পড়তে থাকা। হাদিস শরীফদের এসেছে হাজি সাহেবদের জন্য এহরামের পরে সবচেয়ে উত্তম জিকির হলো তালবিয়া। কালিমা তয়বা হলো আফজালুল জিকির, সবচেয়ে উত্তম জিকির, কিন্তু এহরামকারীদের জন্য তালবিয়া হলো সবচেয়ে উত্তম জিকির। হাদিস শরীফদের এসেছে যখন কোনো হাজি যখন এহরামকারী যখন নাকি তালবিয়া পড়ে, তো এই এই এক আশেকের সাথে, এক আল্লাহর ঘরের মেহমানের সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাথর তরুলতা আছে তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। আল্লামা মনজুর নোমানি রহমাল্লাহ তাআলা আপ হজ কেসে করে এর ভিতরে হজরত বলেন এই কথা যে এই কথাটাকে মনে রেখে যদি হাজি পড়ে তাহলে হাজির কত সৌভাগ্য যে সে এই দৃষ্টি থেকে যে আমার আমার এত এত মূল্য আল্লাহ তাআলার কাছে যে পাথর তরুলতা পর্যন্ত গাছ এক একটা পাতা সেও আমার সাথে সাথে পৃথিবীর এক কানা আনাচে কানাচে থেকে তারাও আমার সাথে সাথে তালবিয়া পড়ছে। তালবিয়া তো দামি বিষয়, অথচ দেখা যাচ্ছে যে হাজি সাহেবরা এই প্রথমে একবার তালবিয়া পড়ে এরপর আর তালবিয়া ভুলে যায়। ওই কেউ যদি ঝোঁক উঠায় তাহলে তখন চলছে, আর না হলে কিন্তু তালবিয়া নাই। কিন্তু তালবিয়ার নিয়ম হলো হাদিস মানে যেটা ফেকের ভিতরে মাসলা এসেছে প্রত্যেক অবস্থা এবং অবস্থানের পরিবর্তনে তালবিয়া। গাড়িতে উঠছেন তালবিয়া, সিটে বসলেন তালবিয়া, শুয়ে রয়েছেন বসা থেকে শুইলেন তালবিয়া, শোয়া থেকে উঠলেন তালবিয়া, নামাজের পরে সালাম ফিরালেন আগে তালবিয়া, নামাজের পরে ইস্তেগফার, ইস্তেগফার পরে আগে তালবিয়া পড়ে ফেললেন, ইস্তেগফার পড়েন আগে এরপর তালবিয়া, প্রথম কাজ হলো তালবিয়া, কারোর সাথে সাক্ষাৎ হলো তালবিয়া, মানে তালবিয়া হলো সমস্ত অবস্থা এবং অবস্থানের পরিবর্তনে তালবিয়া পড়া, এটা হলো তালবিয়ার মাসনুন তরিকা। পুরুষরা মৃদু আওয়াজে পড়বে আর নারীরা অনুচ্চ স্বরে পড়বে, তাদের আওয়াজ যেন বলুন না হয়, অনুচ্চ স্বরে কোনো ধরনের আওয়াজ না হয়। তো তালবিয়াটা আমার সাথে সাথে কয়েকবার পড়ুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখন ইহরাম হয়ে গেল, ইহরামের পরে বিধিনিষেধগুলো কি এগুলো আপনাদেরকে পড়ে শোনানো হচ্ছে বই থেকে।
নামাজ কয়টায়?
আমরা আমাদের এই বইটির 45 পাতায় দেখব, 45তম পাতা। ইহরাম অবস্থায় যেসব কাজ নিষেধ, ঝগড়া বিবাদ করা নিষেধ, সাজ সজ্জা গ্রহণ করা নিষেধ। হাদিস শরীফে আছে, উত্তম হজ পালনকারী সেই যার চুল উস্কো খুস্কো এবং দেহ কটু গন্ধ। তাই ইহরাম অবস্থায় সব ধরনের সাজ সজ্জা ত্যাগ করুন। সাজসজ্জার জন্য চুলে বা শরীরে তেলও ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের আকৃতি বা গঠন অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত পোশাক পরাও নিষেধ, যেমন পাঞ্জাবি, জোব্বা, শার্ট, গেঞ্জি, কোট, সোয়েটার, সালোয়ার, প্যান্ট, জাঙ্গিয়া। লুঙ্গিও সেলাইবিহীন পরাই উত্তম। সেলাইযুক্ত লুঙ্গি পরা মাকরুহ, তবে কেউ সেলাইযুক্ত লুঙ্গি পরলে কোনো প্রকার দম বা জরিমানা ওয়াজিব হবে না, কারণ এটা শরীরের আদলে সেলাইযুক্ত পোশাক পরিধানের মতো নয়। তাই একেবারে বৃদ্ধ বা রোগী যারা নিচের অংশ সেলাইহীন পরলে সতর খুলে যাওয়ার আশঙ্কা আছে, তারা নিচের অংশ সেলাই করে লুঙ্গির মতো করে পরতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলেন, ইহরামের লুঙ্গির মাঝে সেলাই করা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে উত্তম হল ইহরামের কাপড় একেবারে সেলাই মুক্ত হওয়া।
এখানে একটা কথা বলি, সেটা হলো যে এই কথাটা, এই মাসালাটা বইয়ের একটা কোণা থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এটা উদ্দেশ্য হলো একটা, সেটা হলো যে এমনি যারা মানে নিজেদের কাপড় চোপড় সংযত রাখতে পারেন, তাদের জন্য তো কর্তব্য হবে সুন্নত মোতাবেক চলা। আমাদের এই ট্রেনিংটার একটা মুখ্য উদ্দেশ্য হলো যে সকল কাজে সকল ক্ষেত্রে যেগুলো সুন্নত সেগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বক্তব্য, মতানৈক্য, বিভিন্ন ধরনের কথা শুনবেন। এই ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো যেটা একবারই হাদিস দ্বারা প্রমাণিত, ফেকের কিতাব দ্বারা প্রমাণিত, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, এবং এই কিতাবটা একটা দারুল ইফতা থেকে, ফতোয়া বিভাগ থেকে প্রস্তুতকৃত। সুতরাং আমরা মাসলার ব্যাপারে মজবুত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো মাসলার ব্যাপারে সংশয়, বিভিন্ন কথা, কতজন কত কথা বলে, তো সব কথাকে আমরা নিতে থাকলে তাহলে আর ট্রেনিং এর কোনো অর্থ হয় না। এই ট্রেনিং থেকে আমরা যে মাসলাগুলো শুনবো এই অনুযায়ী আমল করবো। এরপরে যদি আপনার কোনো মাসলা তাহকিক করতে মনে হচ্ছে, আপনি আপনি ভিন্নভাবে আপনি আবার আমাদের কাছে এটা দলিল চান, আমরা ইনশাআল্লাহ এটা দলিল দিতে প্রস্তুত থাকবো। এরপরে এই কিতাবেও কিন্তু আপনার হাদিসের দলিলগুলো রয়েছে, সাহাবায়ে কেরামের আকওয়াল রয়েছে, এরপরে ফোকাহায়ে কেরামের কিতাবাদির বিষয় রয়েছে, ফেকের গ্রহণযোগ্য কিতাবাদি থেকে এটা রেফারেন্স রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে আমরা খেয়াল করবো, কোনো ধরনের মতানক্যের ভিতরে যাব না। তো বলছিলাম কি যে সেলাইবিহীন কাপড় পরাটা এটা হলো সুন্নত, অর্থাৎ সেলাইবিহীন ইহরামের পরে সেলাইবিহীন কাপড় পরাটা এটা তো ওয়াজিব, মানে জরুরি, ফরজ। কিন্তু লুঙ্গি সেলাইবিহীন হওয়া এটা হলো সুন্নত, মুস্তাহাব। মুফতি সুবাইল্লা রহমা আপ ওনার কিতাবের ভিতরে মাসায়েল হাজের ভিতরে এটা স্পষ্ট করেছেন। অন্যান্য উদ্ধৃতিও রয়েছে যে লুঙ্গিটা সেলাই যদি থাকে মাঝখান থেকে তাহলে সুন্নত বা মুস্তাহাব ছুটে গেল, কিন্তু অনেক সময় দেখা যায় যে লুঙ্গি ভালো করে পড়তে না পারার কারণে সতর খুলে যাচ্ছে, যেটা ফরজ নষ্ট হয়। এই জন্য একবারই বয়োবৃদ্ধ যারা যারা নিজেদের হাঁটা চলা ঠিক মতন করতে পারছে না, ওনাদের লুঙ্গিটা সেলাই করা লুঙ্গি পরে গেলেও কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা আমরা নিজেদের কাপড় চোপড় সংযম রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই সেলাইবিহীন লুঙ্গি পরার সুন্নতটা আমরা আদায় করব, ঠিক আছে?
হ্যাঁ, পুরুষের জন্য মাথা ও চেহারা ঢাকা নিষেধ, টুপি, চাদর, কম্বল ইত্যাদি দ্বারা চেহারা ও মাথা ঢাকা যাবে না। আর মহিলারা পর পুরুষের সামনে চেহারা ঢেকে রাখবেন, তবে চেহারার কাপড় লাগাবেন না।
বিমানে অনেক সময় ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে ওরা একটা কম্বল দেয়, ওটা দ্বারা পা ঢাকতে পারবেন, মাথা ঢাকতে পারবেন না, ঠিক আছে? মাথা ঢাকা যাবে না, কান ঢাকা যাবে, মাথা ঢাকা যাবে না, মাথা এবং চেহারা ঢাকা যাবে না। আর মা বোনরা তাদের চেহারা কম্বল দিয়ে ঢাকতে পারবে না, মাথা ঢাকতে পারবে, ঢাকাতে পারবে না, অর্থাৎ মানে কম্বল অনেক সময় মাথার উপর দিয়ে কম্বল দেয় না, দিয়ে পরে কম্বলের ভিতরে থাকে, এরকম করা যাবে না আর কি। এটা পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ।
পুরুষের জন্য পায়ের পাতার উঁচু অংশ ঢেকে যায় এমন জুতা পরিধান করা নিষেধ। এমন জুতা বা স্যান্ডেল ব্যবহার করবেন যা পড়লে ওই উঁচু অংশ খোলা থাকে, যেমন দুই ফিতা বিশিষ্ট স্যান্ডেল।
হ্যাঁ, দুই ফিতাগুলো, ফিতাগুলো অনেক সময় দেখেন আপনি বিভিন্ন এখন চামড়ার স্যান্ডেল পাওয়া যায়, এগুলো সেলাই করা থাকে, ফিতাটা সেলাই করা থাকে, তাতে কোনো সমস্যা নাই। ফিতা সেলাই থাকলে কোনো সমস্যা নাই, বেল্ট সেলাই করা থাকলে কোনো সমস্যা নাই, আপনি যে কাঁধে ব্যাগ ঝুলাবেন এই ব্যাগটা সেলাই করা কোনো সমস্যা নাই। তাহলে সেলাই করার ভিতরে কতগুলো জিনিস কী হলো, মানে ভিন্ন হলো, সেটা হলো জুতাটা সেলাই করা, বেল্ট সেলাই করা সমস্যা নাই, আপনার কোমরের বেল্ট সেলাই করা কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেলাই যুক্ত কাপড় পরা যাবে না, শরীরের আদলে সেলাই করা কোনো কাপড়, চাই গেঞ্জি হোক বা ইয়ে হোক, কোনো ধরনের কিছু, অনেকেই কারো কোনো ধরনের সমস্যা থাকতে পারে যেটা কারণে তাকে জাঙ্গিয়া বা প্যান্ট পরতে হয়, কিন্তু এহরাম অবস্থায় সেটাও নিষেধ। যদি কারো এমন হয় যে তিনি, তার জন্য এটা ডাক্তার বলেছেন যে তা এটা ব্যবহার করতে বাধ্য, তাহলে তিনি এটা ব্যবহার করবেন এবং দমও দিবেন, একটা দম দিতে হবে তখন তাকে। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা কি স্পষ্ট হয়েছে? যদি কারো যদি এমন হয় যে কারো অসুস্থতার কারণে জাঙ্গিয়া পড়তে হয়, এরকম যদি বিষয়টা থাকে, তাহলে তিনি এই অসুস্থতার কারণে যে পড়ছেন এই কারণে গুনাহ হবে না, কিন্তু দম মাফ হবে না, দম তাকে দিতে হবে। দম হলো একটা ওই হেরেমের এলাকায় একটা ছাগল বা খাসি জবাই করা। হ্যাঁ, কি বললো, ভুল হয়ে গেলে ঝামেলা না, একটা দম দেওয়া লাগবে আর কি, ঝামেলা আর কি হলো, ঝামেলা তো কমই হলো। এরপরে যদি মাফ হয়ে যায়, এরপরে যদি মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, এরপরে হজ কবুল হয়ে যায়, তাহলে বড় হলো কি না, তা আমরা সতর্ক থাকবো। এই জন্যই ট্রেনিংটা, এই জন্য যেন আমাদের কোনো ভুল না হয়, আমরা যেন দম না এসে যায়, এই জন্য মাসলা আগে থেকে আমাদের জানা থাকলো।
ইহরাম অবস্থায় কাপড় বা শরীরে আতর বা সুগন্ধি লাগানো নিষেধ, তেমনি ইচ্ছাকৃত আতরের ঘ্রাণ নেওয়াও নিষেধ। সুগন্ধি সাবান দ্বারা হাত পা ইত্যাদি ধোয়া যাবে না, পাউডার, স্নো ক্রিম, পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে না।
এমন ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত ধোয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আপনি সাবান ব্যবহার করতে চান, তাহলে সুঘ্রাণ মুক্ত সাবান পাওয়া যায়, এগুলো কোনো ব্যবহার করতে পারেন আপনি। কিন্তু হ্যান্ড ওয়াশ ইত্যাদি এগুলোর ভিতরে সুঘ্রাণ থাকে, এগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে সামান্য কিছু সদকা দিয়ে দিলে হবে, কোনো দম টম আসবে না। অনেকে ভয় দেখায় যে হ্যান্ড ওয়াশ ব্যবহার করার কারণে দম এসে গেছে, আসলে কথা ঠিক না।
চলেন, এমনকি পান ছাড়া শুধু সুগন্ধি জর্দাও খাওয়া যাবে না, পানের সঙ্গে তা খাওয়াও মাকরুহ, ইচ্ছাকৃতভাবে ফল ফুলের ঘ্রাণ নেওয়া মাকরুহ। সুগন্ধিযুক্ত
ফল খাওয়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে না। অনেকে ফল আবার একটু ঘ্রাণ দেখে যে কমলাটার ঘ্রাণ কেমন, এই ঘ্রাণ শুকা যাবে না, খাওয়া যাবে।
সুগন্ধিযুক্ত তেল এবং জয়তুন, তিল, নারিকেল তেল ও সরিষার তেল সুঘ্রাণযুক্ত হোক বা না হোক, তেল ব্যবহারের নিয়তে কিংবা সুঘ্রাণের নিয়তে ব্যবহার করা যাবে না, কিন্তু সুঘ্রাণ মুক্ত তেল ওষুধ হিসেবে ব্যবহার করলে কোনো জরিমানা আসবে না।
হ্যাঁ, অর্থাৎ কারো যদি ডাক্তার যদি কাউকে তেল ব্যবহারের জন্য অসুস্থতা, কারো শরীরের স্কিনে কোনো সমস্যার কারণে খুব ফেটে যাচ্ছে বা ডাক্তার তাকে তেল ব্যবহার করতে বলেছে, এরকম ক্ষেত্রে সে সুঘ্রাণ মুক্ত তেল ব্যবহার করতে পারবে। এছাড়া এমনি সাধারণত নিজেদের পরিপাটির জন্য মা বোনরা অনেক সময় কি করে, তেল ব্যবহার করে, চুলে তেল ব্যবহার করে, শরীরে অনেকে তেল ব্যবহার করতে অভ্যস্ত, সরিষার তেল লাগায়, অনেকে নারিকেল তেল লাগায়, এগুলো কোনো ধরনের এহরাম অবস্থায় কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে না।
চুল দাড়ি আছড়ানো ও চুলে সিঁথি করা নিষেধ। নখ কাটা বা শরীরের কোনো স্থানের চুল
সিঁথি করা যাবে না,
নিষেধ।
পুরুষরাও করবে না, নারীরাও সিঁথি করবে না, আগে থেকে চুল বেঁধে নিবে ভালো করে, যাতে করে এর কয়েকদিনে চুল আর সিঁথি করার প্রয়োজন না হয়। কেননা চুল সিঁথি করতে গিয়ে যদি চুলের ভিতরে সাধারণত সিঁথি করলে কিছু চুল পড়ে যায়, বের হয়, এমনি সাধারণত এমনি মানুষের ভয় দেখায় বেশি করে যে চুল পড়ে গেলে, দু তিনটা চুল পড়ে গেলে দম দিতে হবে, আসলে এই কথাও ঠিক না, দম দিতে হবে না, চুল দু তিনটা পড়ে গেলে দম দিতে হয় এ কথা ঠিক না, কিন্তু আচরণের কারণে যদি দু তিনটা পড়ে যায়, তিনটা পড়ে গেল, তাহলে সামান্য কিছু সাদকা দিয়ে দিলেই হয়ে যায় আর কি। তো এই জন্য এই সমস্ত মাসালার ক্ষেত্রে যে যেটা করা যাবে না ওইটা আমরা অবলম্বন করব। এহরাম অবস্থায় চুল আচড়ানো যাবে না, এহরাম অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে না, এহরাম অবস্থায় দাড়ি আচড়ানো যাবে না, এগুলো থেকে বিরত থাকবে।
ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সামনে কামোত্তেজক কথা বলা বা কাজ করা নিষেধ, তবে স্বামী স্ত্রী পাশাপাশি বসা, চলাচলে স্ত্রীর হাত ধরে রাখা নিষেধ নয়, কিন্তু একই বিছানায় শোয়া যাবে না। বন্য পশু পাখি শিকার করা বা কোনো শিকারীকে সহযোগিতা করা নিষেধ, তবে হাঁস মুরগি সহ যে কোনো গৃহপালিত পশু জবাই করা জায়েজ। কাপড় বা শরীরের উকুন মারা নিষেধ। ইহরাম অবস্থায় যা নিষেধ নয়, ইহরাম অবস্থায় মাথা ও মুখ ছাড়া গোটা শরীর চাদর ইত্যাদি দিয়ে আবৃত করা যাবে, কান ঘাড় গলা ও পা ঢাকা যাবে, মাথা ও গাল বালিশে রেখে শোয়া যাবে, তবে পুরো মুখমণ্ডল বালিশ দ্বারা ঢেকে যায় এমনভাবে শোয়া যাবে না। তেমনি নারী পুরুষ যে কেউ চাদর লেপ ইত্যাদি দ্বারা মাথা ও মুখ ঢাকতে পারবেন না। ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে, ময়লা বা নাপাক না হলেও পরিবর্তন করা যাবে।
ইহরামের অনেকে মনে করে যে ইহরাম যেটা পড়েছে ওইটা আর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ নাপাক না হওয়া পর্যন্ত পরিবর্তন করা যাবে না, যার কারণে অনেক সময় অনেকে মানে সংশয় লাগে, সন্দেহ লাগে, তারপরও সেটা মুসিবতে থাকে। ইহরামের কাপড় পরিবর্তন করা যায়, তবে ইহরামের কাপড় যদি ময়লাযুক্ত হয়ে যায় তাহলে ভালো কাপড় পরতে হবে, এইটার চিন্তা করার দরকার নাই। নতুন কাপড় ভালো কাপড় পরবে, পরে এটা ময়লা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নাই, কেননা হাদিসের ভিতরে এসেছে যে আল হাজ্জু আশ্বাস ওয়া তাইস, যে হজ হলো উস্কো খুস্কো এবং কটুগন্ধি, মানে হজের ভিতরে কাপড়টা ময়লা থাকবে, পরিহিত কাপড়টা ময়লা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই, বরং এটাই হাজিদের আসল পরিচয় বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওটা নাপাক হয়ে গেল অথবা নাপাক হয়ে যাওয়ার ভয় হলো, ওয়াশরুমে ইত্যাকোনা পড়ে গেছে, আপনি ভাবছেন যে এটাকে পরিবর্তন করে আমি আর একটা কাপড় পরে নিই, কোনো অসুবিধা নাই, আপনি যে কোনো কারণেই হোক এহরামের কাপড় পরিবর্তন করতে পারবেন। এহরামের কাপড় পরিবর্তন করলে এহরাম নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ,
এহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে বা তালি লাগিয়ে পরিধান করা যাবে, টুথপেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে, এতে কোনো অসুবিধা নেই।
এগুলো থেকে মানে এমন কোন যেগুলো সুগ্রাণ ছাড়া এগুলো ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। একবার অনেকে একদম কড়া ফতোয়া দেয় আর কি যে টুথপেস্টও ব্যবহার করা যাবে না, এর বিষয়টা না, অনেক সময় মানে মানে ব্রাশ একটু না করলে তো সে স্বাভাবিক হতে পারে না, তো অন্যজন কষ্ট পায়, তো এই জন্য সামান্য টুথপেস্ট নিয়ে ব্যবহার করতে পারবে, যেগুলোর ভিতরে সুঘ্রাণ নাই না থাকে এরকম ধরনের টুথপেস্ট ব্যবহার করবে।
সাবান ব্যবহার না করে গোসল করা যাবে, তবে ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার করা বা উঠানো যাবে না।
হ্যাঁ, শরীরের ময়লা ডলে ডলে ধোয়া যাবে না, সাবান ব্যবহার করা যাবে না, চাই সুগন্ধি হোক অথবা সুগন্ধি ছাড়া হোক কোনো সাবান ব্যবহার, কারণ সাবানে ময়লা কাটে, ময়লা এমনি ডলেও পরিষ্কার করা যাবে না, ময়লা কাটে এমন জিনিস ব্যবহারও করা যাবে না, তবে গোসল করা যাবে, গোসল করতে কোনো সমস্যা নাই। আচ্ছা, গোসল করবে যখন তখন এহরামের কাপড় পরা যাচ্ছিল সেটা কি করবে, এহরাম কাপড় পরে গোসল করতে পারবে, আর একটা কাপড় বদলাতে পারবে। আর যদি চায় এমন যে না আমি গোসল করব অন্য কাপড় পরে, লুঙ্গি পরে, সাধারণ লুঙ্গি পরে গোসল করে নিল, এরপর আয়সা আবার এহরামের কাপড় পরলো, কোনো সমস্যা নাই, কথা বুঝলেন? অথবা বড় কাপড় আর একটা নিয়ে নিলেন, যে কাপড় দ্বারা আপনি এহরাম গোসলের জন্য একটা কাপড় রাখলেন, হ্যাঁ, অথবা একটা লুঙ্গি সেলাইবিহীন লুঙ্গি একটা নিয়ে নিলেন, বড় গামছা, অনেকে বলতেছেন গামছা তো আসলে খুব পাতলা থাকে, এটা গোসলের জন্য খুব বেশি ফিট থাকে না, তারপরও যেটা একাকি ওয়াশরুমের ভিতরে গোসল করলো, গামছা পরে গোসল করলো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এহরামের কাপড় খুলে, অনেকে মনে করে এহরামের কাপড় খুললে, এহরামের কাপড় খুললে আমার এহরাম মুক্ত হয়ে গেলাম, আমি মনে হয় এহরাম হলো আমার যে দমা এসে যাবে, এই জন্য এই যে একটা মানসিকতা, এটা ভুল। গোসলের সময় ওয়াশরুমে কেউ গেলে ওয়াশরুমে যাওয়ার সময় সে একটু পাক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, ওয়াশরুমে যাওয়ার সময় ভিন্ন কাপড় পরে আপনি, ভিন্ন কাপড় মানে কি অন্য একটা লুঙ্গি পরে, সেলাইবিহীন লুঙ্গি হোক সেলাই করা লুঙ্গি, আপনি ওয়াশরুমে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কারণে দম অজীব হবে না, রঙের সমস্যা নাই, কোনো যে কোনো রং পরতে পারবেন। কিন্তু এহরামের কাপড় সাদা হওয়া ভালো। হ্যাঁ,
সুগ্রাণ যুক্ত ফল খাওয়া যাবে, তবে
তবে এটা বলি যে আসলে আপনি যদি একটা লুঙ্গি পরেন আর একটা রঙিন লুঙ্গি পরেন, আপনার হাতি সাপরা বিভিন্ন জায়গায় ধরবে যে আপনার তো দম অজীব হয়ে গেছে, তাহলে আপনার তো ঝামেলায় পড়বেন, এই জন্য সাদা রঙের লুঙ্গি নিয়ে যায় আর কি, তাহলে সুবিধা।
তবে ইচ্ছাকৃত ফলের ঘ্রাণ শোকা মাকরু, মশা মাছি পিঁপড়া বিচ্ছু ও কষ্টদায়ক পোকা মাকড় মারা যাবে।
সেদিন আমরা ছিলাম যে একজনে মশা মেরে ফেলেছে একটা, মানে মশা বা মাছি, আরেকজন বলে যে একজন আলেম আরেকজন আলেমকে বলতেছে যে ওতে দম অজীব হয়ে গেছে, মাছি মেরেছে, তো এই জন্য খেয়াল রাখবো মশা মাছি ইত্যাদি যদি কি এগুলো, হ্যাঁ কষ্টদায়ক পিঁপড়া ইত্যাদি এগুলো মারা দরকার নাই, যদি মারে তাহলে কোনো দম অজীব হবে না, কোনো জরিমানা আসবে না।
মাথা ও দাড়ি চুলকানো জায়েজ, চুল পড়ার আশঙ্কা থাকলে চুল কম চুলকানো ভালো, আয়না দেখা যাবে, ঘ্রাণমুক্ত লিপ জেল ভেসলিন সাজসজ্জার নিয়ত ছাড়া প্রয়োজন বশত ব্যবহার করা যাবে।
অনেক সময় লিপ জেল একটু ব্যবহার করতে হয়, অথবা মানে অনেকে ঠোঁটে কিছু দিতে হয় যার না হলে ঠোঁট ফেটে যাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, তো ওই জন্য কিছু সুঘ্রাণমুক্ত কোনো জিনিস এগুলো ব্যবহার করতে পারবে, ভেসলিনগুলো ব্যবহার করতে পারবে, এখন ভেসলিন সুঘ্রাণমুক্ত ভেসলিন পাওয়া যায়।
ছাতা ব্যবহার করা যাবে, সেলাই যুক্ত বেল্ট ব্যাগ
ব্যবহার করা যাবে, ছাতা ব্যবহার করা করতেও অনেকে বিধিনিষেধ শোনা যাচ্ছে যে ছাতা ব্যবহার, এহরাম অবস্থায় ছাতা ব্যবহার করা যাবে না, ছাতা ছায়ার নিচে থাকা যাবে না, এগুলো কথা ঠিক ভুল সম্পূর্ণ, হ্যাঁ ঠিক না।
আংটি ঘড়ি ও চশমা পরা যাবে,
এখন আজান হবে, আজানের পরে বাকি অংশটা বলবেন না, আজানের পরে বাকি অংশ পড়া হবে, আর এসার পরে আর একটা সেটিং হবে সংক্ষিপ্ত সেটিং, এসার পরে একটু সংক্ষিপ্ত সেটিং আছে, সেখানে আমরা তওয়াফটা একটু দেখাবো আর কি। হ্যাঁ, এহরামের কাপড় পরা দেখাবো, তওয়াফটা তওয়াফের মশলাটা আমরা আলোচনা আজকে তওয়াফ পর্যন্ত হবে আর কি, হ্যাঁ তওয়াফের মশলা আমরা আলোচনা করব, এই জন্য গুরুত্বপূর্ণ আলোচনা এসার পরে রয়েছে বলবো।
আপনাদের আরেকটু অনুরোধ করা যাচ্ছে, আপনাদের ব্যাগের সাথে একটা ফর্ম দেওয়া হয়েছে, মেহরবানি করে সবাই আমরা এই ফর্মটা ফেরত দিব, এতে যেটা হবে আমরা আপনারা হজ সেরে আসার পরে যেখানে এখানে আপনাদের ফোন নাম্বার থাকবে, আমরা আবার একটা অনুষ্ঠানের আয়োজন করব যেখানে আমরা আপনাদের কারগুজারি শুনবো এবং হজরত নসিহত করবেন হজ পরবর্তী জীবনযাপনের জন্য, না হলে আমরা আপনাদেরকে তো আর খুঁজে পাবো না, মেহরবানি করে ফর্মটা ফিল আপ করে দিবেন,
ফর্মটা পুরো করে আমরা জমা দেব, ফর্মটা পুরো করে জমা দেব ইনশাআল্লাহ। এশার পরে আরেকটা সিটিং আছে গুরুত্বপূর্ণ, এশার পরে আরেকটা সংক্ষিপ্ত সিটিং আছে।